নমস্কার, আমি অনুভব, তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আজ আমরা নিয়ে হাজির হয়ে গেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের সত্যসন্ধানী অর্জুন সিরিজের উপন্যাস ফুলে বিষের গন্ধ নিয়ে। সমরেশ মজুমদার জন্ম 10 মার্চ 1944 সালে জলপাইগুড়িতে। তার প্রথম উপন্যাস দৌড় ছাপা হয় দেশ পত্রিকায় 1975 সালে। তারপর একে একে লিখেছেন কালবেলা সিরিজ, সাতকাহন, আটকুঠুরি, নয় দরজা ইত্যাদি ও অর্জুন সিরিজেরও একাধিক গল্প। লিখেছেন একাধিক টিভি সিরিয়ালের কাহিনীও। 1982 সালে তিনি আনন্দ পুরস্কার ও 1984 সালে সাহিত্য একাডেমি ও বঙ্কিম পুরস্কারে ভূষিত হন। 2023 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1995 সালে এবং এটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত লেখকের অর্জুন সমগ্র 2 এই বইটি থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করুন। শোনার সুবিধার জন্য আমরা আজকের সুদীর্ঘ উপন্যাসটিকে 2টি পর্বে বিভক্ত করছি। এখন তোমরা শুনবে উপন্যাসের প্রথম পর্ব। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে গল্প শুনছো বা এখনও সাবস্ক্রাইব করনি, কি করছো, সাবস্ক্রাইবটা করে দাও আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করতে ভুলো না। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের উপস্থাপনা, প্রবাদ প্রতিম সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের কলমে সত্যসন্ধানী অর্জুন সিরিজের উপন্যাস ফুলে বিষের গন্ধের প্রথম পর্ব।
সাত সকালে হাবু এলো। অর্জুন তখন সবে চায়ের কাপে চুমুক দিয়েছে। দরজায় দাঁড়িয়ে এক গাল হাসল হাবু। পাজামার উপর হাওয়াই শার্ট সোয়েটারে ঢেকে এই সময়ে ওর এখানে আসাটা অনর্থক হতে পারে না। নিতান্ত প্রয়োজন না হলে হাবু অমল সোমের বাড়ির চৌহদ্দির বাইরে পা বাড়ায় না। অমলদা যে দীর্ঘকাল জলপাইগুড়ির বাড়ি ছেড়ে বাইরে আছেন তা শুধু হাবুর ভরসায়। অথচ মানুষটি কথা বলতে পারে না, বলতে চেষ্টা করলে মুখে অদ্ভুত যন্ত্রণার সঙ্গে অস্পষ্ট শব্দ বেরোয়। কিন্তু ওর বুদ্ধি খুব, অমলদার সঙ্গে চমৎকার বোঝাপড়া আছে। অর্জুন সোজা হয়ে বসল।
কি ব্যাপার হাবু?
দুটো হাত শূন্যে কোনো ছবি আঁকল সে পরপর দুবার। অর্জুন অর্থটা বোঝার চেষ্টা করল।
কোনো খবর আছে নাকি?
হাবু হ্যাঁ-এর ভঙ্গিতে মাথা নাড়ল।
অমলদার?
হাবু এবার দাঁত বের করে সম্মতি জানাল।
অমলদার চিঠি এসেছে?
দ্রুত মাথা নেড়ে না বলে একটা হাত শূন্যে ঘুরিয়ে মেঝের দিকে নামালো।
অমলদার ফিরে এসেছেন?
হাবু আবার দাঁত বের করে হেসে হাত নেড়ে অর্জুনকে ডাকল। অর্জুন সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়ল। অমলদা ফিরে এসেছেন, এ তো দারুণ খবর। এই মানুষটির কল্যাণেই সে আজ পরিচিতি লাভ করেছে। তার সত্যানুসন্ধান অভিযান শুরুই হতো না যদি অমল সোম তাকে উৎসাহিত না করতেন। জলপাইগুড়ি শহরের হাকিম পাড়ায় চুপচাপ বসে থাকা ওই বিপত্নিক মানুষটির উপস্থিত বুদ্ধি এবং ক্ষমতা বড় শহরে গেলে শোরগোল ফেলে দিত অনায়াসেই। সমস্যায় পড়ে অনেকেই ওর কাছে আসত এবং সেগুলো অমলদা সমাধান করতেন অনায়াসে। কিন্তু হঠাৎই সংসার এবং স্থির জীবন সম্পর্কে বিতৃষ্ণা এসে যায় ওর। অর্জুন তখন ওর কাছে শিক্ষানবিশি করছিল। অমলদাকে পাশে না পেলে সে অথই জলে পড়বে বলে মনে হয়েছিল। কিন্তু অমলদা তাকে যে সাহস জুগিয়েছিলেন তারই ওপর নির্ভর করে সে সত্য সন্ধানের কাজ একাই করে যাচ্ছে। মাকে অমলদার ফিরে আসার খবরটা দিয়ে অর্জুন তার লাল বাইকে উঠে বসল। হাবু পেছনে উঠে অর্জুনের কোমর এমন জাপটে জড়িয়ে ধরল যে বসতেই অসুবিধে হচ্ছিল তার। অর্জুন যত তাকে আলগা করে ধরতে বলে তত তার বাঁধন শক্ত হয়। অর্জুন বাইক থামিয়ে মাটিতে নেমে হাবুকে দেখালো ধরার কায়দাটা। হঠাৎ একটা নীল মারুতি প্রচণ্ড জোরে ছুটে এসে ওদের প্রায় গা ঘেঁষে বেরিয়ে গেল। ভয়ের চোটে হাবু আছড়ে পড়ল বাইকটার ওপর। তারপরই উঠে দাঁড়িয়ে দৌড় লাগালো গাড়িটাকে ধরতে। রাগে অন্ধ হয়ে দুহাত মাথার উপর তুলে চিৎকার করতে করতে ছুটে যাওয়া হাবুকে দেখে কষ্ট হল অর্জুনের। জলপাইগুড়ি শহরে এত বেপরোয়া ভাবে কেউ গাড়ি চালায় না। চৌধুরী মেডিকেলের রামদা সামনেই দাঁড়িয়েছিলেন। বললেন,
উৎপাত।
চেনেন?
না না, আলাপ টালাপ নেই। যা শুনছি তাতে আলাপ করার আগ্রহও আমার নেই আর। শিল্প সমিতি পাড়ার বরেণ ঘোষালের ছোট ভাই মুম্বাই না কোথায় থাকে, এখানে এসে নিজেকে খুব তালেবার ভাবছে, হবে একদিন অ্যাক্সিডেন্ট।
হাবু দাঁড়িয়েছিল দূরে। অর্জুন বাইক নিয়ে কাছে এসে ওকে পেছনে তুলল। গেট খুলে হাবুই ঢুকল প্রথম। দুটো শালিক লতিয়ে ওঠা মটরশুঁটি গাছে ঠোকর দিচ্ছে। হাবু শব্দ করে তেড়ে যেতে তারা উড়ে গেল। মাটি থেকে একটা ঢেলা তুলে শূন্যে ছুড়ল হাবু। রাগে তার চোখ মুখ বিকৃত হয়ে গেছে। দরজা খোলাই ছিল। অমলদা ইজি চেয়ারে বসে বাংলা কাগজ পড়ছিল। মুখ তুলে অর্জুনকে দেখে বললেন,
আরে এসো এসো এসো।
অমলদার চুলগুলো এখন একদম সাদা, ফর্সা রোগা মানুষটিকে অন্যরকম দেখাচ্ছে।
কখন এলেন অমলদা?
এই তো বসো। তারপর কাজকর্ম কিরকম চলছে?
ও মোটামুটি চলছে। ওহ, কি যে ভালো লাগলো না আপনাকে দেখে। আমি ভাবতেই পারিনি যে আপনি আবার ফিরে আসবেন।
কেন কেন, তুমি কি ভেবেছিলে আমি সন্ন্যাসী হয়ে গিয়েছি?
কথা বলতে বলতে অর্জুন একটা আওয়াজ পাচ্ছিল, খুব গম্ভীর এবং রাগী একটানা আওয়াজ।
ওটা নাক ডাকার শব্দ।
সে কি নাক ডাকা এত জোরে?
রাত্রে বাড়ির গেট থেকেও শুনতে পাবে। যাও দেখে এসো।
এই বাড়িতে এতদিন হাবু একা ছিল, তাহলে অমলদার সঙ্গে কেউ এসেছে। ওরকম আওয়াজ হলে কারো চোখে ঘুম আসা খুব মুশকিল। অর্জুন উঠল, ভেতরের বারান্দায় পা দিতেই বুঝল আওয়াজ বের হচ্ছে পাশের ঘর থেকে, যার দরজা বন্ধ, কিন্তু বাগানের দিকের জানলা খোলা। অচেনা লোকের যতই নাক ডাকুক, ঘুম ভাঙিয়ে দরজা খোলানোর কোনো যুক্তি নেই। অর্জুন বাগানে নেমে পড়ল। দেওয়ালের খাঁজে পা রেখে শরীর সামান্য তুলে জানলার শিক ধরে ভেতরে তাকাতেই হতভম্ব হয়ে গেল সে।
আরে কি আশ্চর্য!
দাড়ি গোঁপ ভর্তি বিশাল মুখখানা সামান্য নড়ল, তারপর আবার সস্থানে বিরাজ করল।
মেজর!
আচমকা শব্দাবলী থেমে গেল। চোখ দুটো পিটপিট করে উঠল। মুখটা এবার জানলার দিকে ফিরল, কিন্তু বোঝা গেল স্পষ্ট দেখতে পাচ্ছেন না বিশাল চেহারার মানুষটি। ডান হাত হাতড়ে আবিষ্কার করলেন বালিশের পাশে রাখা চশমা। সেটি নাকে গলিয়েই অত বড় শরীরটা লাফিয়ে উঠল।
আরে অর্জুন!
সঙ্গে সঙ্গে চওড়া হাতটা বেরিয়ে এলো গরাদের ফাঁক দিয়ে। অর্জুন হাত মিলিয়ে বলে উঠল,
কতদিন পর তোমার দেখা পেলাম ইয়ং ম্যান। একটু বড় দেখাচ্ছে, অ্যাডাল্ট হয়ে গেলে এর মধ্যে?
এর মধ্যে মানে কতদিন পর দেখা হলো, হিসেব করুন তো।
তা ঠিক, তা ঠিক। আমাকে কেমন দেখাচ্ছে, বৃদ্ধ?
না না, নট অ্যাট অল।
ঠিক, এই কথাটাই আমি সবাইকে বলি, সুস্থ যদি থাকতে চাও তাহলে নিজেকে তরুণ ভাবো। আচ্ছা, ডুয়ার্সে কি জন্তু জানোয়ার খুব কমে গেছে নাকি?
না, তেমন কোনো রিপোর্ট তো পড়িনি।
খোঁজ নাও, খোঁজ নাও। গত রাত্রে বুঝলে আমি মশারি টাঙাইনি, অথচ কোনো মশা আমাকে কামড়ায়নি। মশারা কখনোই ভেজিটেরিয়ান হতে পারে না।
মশাদের আপনি আবার জন্তু জানোয়ারের মধ্যে ফেলেন নাকি?
ওয়াই নট, মশা রক্তপায়ী জীব এবং শুধু পান করেই থেমে থাকে না, ম্যালেরিয়ার জার্মস ঢুকিয়ে দিয়ে যায়। একটা বাঘ তোমার রক্ত খাবে চেটে চেটে, কিন্তু তোমার শরীরে রোগ ঢোকাবে না। হ্যাঁ,
শিক ধরে আধঝোলা হয়ে কথা বলতে অসুবিধে হচ্ছিল অর্জুনের, কিন্তু মেজরের কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। বিছানায় বসে এমন ভঙ্গিতে কথা বলছেন যেন অর্জুনও সেই একই আরামে রয়েছে।
মেজর, এবার আমি নামি।
নামি মানে?
আসলে আমি তো আধঝোলা হয়ে কথা বলছি।
তাই নাকি? দ্যাটস ব্যাড। জানালা দিয়ে কেউ কারো সঙ্গে কথা বলে? তোমার উচিত ছিল দরজায় নক করে আমাকে ডাকা। না অর্জুন, এটা তোমার কাছে আমি এক্সপেক্ট করিনি।
সরি মেজর।
না, কোনো অজুহাত নয়, এখানকার বাঙালিদের অনেক গণ্ডগোল। তোমার খুব প্রিয় বন্ধুর বাড়িতেও তুমি হুট করে যেতে পারো না। ফোনে বা অন্য কোনোভাবে তাকে জানাবে আগে যাওয়ার কথা। তার তো কোনো অসুবিধেও থাকতে পারে, হয়তো সে ওই সময় একা থাকতে চাইছে, তুমি গায়ে পড়ে ডিস্টার্ব করছো। নিজের প্রয়োজনটাই ভাবো তোমরা, অন্যের কথা চিন্তা করো না।
আমি দুঃখিত মেজর।
অর্জুন নিচে নেমে পড়ল। মেজরের এসব কথায় একটুও রেগে গেল না অর্জুন। উনি তো ভুল বলেননি, আমাদের আচার আচরণে এমন অনেক গোলমাল আছে যা নিয়ে আমরা ভাবি না। মেজরের সঙ্গে ওর আলাপ কালিম্পং এ বিষ্টু সাহেবের বাড়িতে যাওয়ার সময়। বিষ্টু সাহেবের বোনের দেওর উনি। লোকটা প্রকৃতি পাগল, প্রকৃতির মধ্যে বিরল কিছু খুঁজে বেড়ান। পৃথিবীর সব অদ্ভুত জায়গায় দিনের পর দিন অভিযান করেছেন। ছাড়ায় এক দিশি কুকুরের মধ্যে মেক্সিকান রক্ত দেখতে পেয়েছিলেন। ক্যালিম্পং এর একটা পপি দেখিয়ে ওর আমেরিকান বন্ধুকে চমকে দিয়েছিলেন। মেজর এখন থাকেন আমেরিকায়, নিউ ইয়র্ক শহরের ম্যানহ্যাটনে ওর ফ্ল্যাটে অর্জুন থেকে এসেছে। হাবু চা নিয়ে এলো।
অমলদা, এখন আপনি এখানে থাকবেন তো?
বুঝলে, হাবুটার জন্য এই বাড়িটা যখন বিক্রি করতে পারছি না, তখন মাঝে মাঝে এসে থাকতে হবে। কদিন থেকেই মনে হচ্ছিল জলপাইগুড়ি জেলাটা ভালো করে দেখাই হয়নি। মেজর আমেরিকায় বসে খবর পেয়েছেন জয়ন্তী অঞ্চলে এক ধরনের ফুল ফোটে, যার গন্ধে মানুষ কেন বড় প্রাণী অজ্ঞান হয়ে যায়। উনি সেই ফুল দেখতে চান। আমি এখানে এতকাল থাকলাম, অথচ জানতেই পারিনি এ কথা, তাই নিজের জেলাটা একটু ঘুরে টুরে দেখতে চাই। তা তোমার এখন কাজের চাপ কিরকম?
আপাতত কোনো চাপ নেই।
বাহ, তাহলে এই জেলায় কোনো ক্রাইম হচ্ছে না, তাই না? গুড গুড। জলপাইগুড়ির পুলিশ সুপার ভট্টাচার্য সাহেব, হ্যাঁ, এসে দেখা করে গেলেন মাঝে। ওপর মহল থেকে নাকি নির্দেশ এসেছে আমার সঙ্গে দেখা করার। উনি ভেবেছেন আমি বুঝি কোনো পিআইপি।
এই সময় একটা চিৎকার শোনা গেল। চিৎকার না বলে গর্জন বলাই ভালো। অর্জুন দ্রুত উঠোনের বারান্দায় ছুটে গেল। দেখল মেজর ঊর্ধ্বমুখী হয়ে সমানে হাত নেড়ে অদ্ভুত সব শব্দ উচ্চারণ করছে। উচ্চারণের ধরনে সেগুলো যে গালাগাল তা অনুমান করা যায়। অর্জুন জিজ্ঞেস করতে আঙুল তুলে আম গাছের ডাল দেখালেন। সেখানে বসে একটা কাক মুখে টুথব্রাশ নিয়ে ঘাড় বেঁকিয়ে মেজরকে দেখছে।
এ কি, ও কি করে টুথব্রাশ পেল?
কাকটার গলার আওয়াজ শুনে মনে হয়েছিল ওটার গায়ে মঙ্গোলিয়ান রক্ত আছে। দেখতে এলাম, ছো মেরে আমার হাত থেকে ব্রাশটা নিয়ে গেল।
ছো মেরে? কই, কাকের তো এত সাহস হয় বলে শুনিনি।
মঙ্গোলিয়ান কাক দেখেছো কখনো? পাজির পা ঝাড়া।
তা আপনি কি এতক্ষণ ওই ভাষায় গালাগাল দিচ্ছিলেন নাকি ওটাকে?
গালাগাল কে বলল, আমি আদর করে ডাকছিলাম।
ওইভাবে ধমকানোটা আদর?
তোমাকে নিয়ে আর পারা গেল না। তুমি যদি বোলপুরের স্টেশন মাস্টার হতে আর রবীন্দ্রনাথ যদি সেখানে দাড়ি কামিয়ে ট্রেন থেকে নামতেন, তাহলে তো তাকেও তুমি চিনতে পারতে না হে।
কথাটা বেশ নাড়া দিল অর্জুনকে। সত্যি তো, বেশি বয়সের রবীন্দ্রনাথকে দাড়ি কামানো অবস্থায় দেখলে কি চেনা যেত? বিদ্যাসাগর মশাইয়ের মাথায় হঠাৎ চুল গজিয়ে গেলে অথবা মাইকেল মধুসূদন দত্তর মাথায় ইয়া বড় টাক গজালে এবং মুখে দাড়ি না থাকলে কি কাণ্ডই না হতো। অনেকদিন ধরে কোনো মানুষকে যেভাবে আমরা দেখে এসেছি তার সামান্য ব্যতিক্রম ঘটলে হিসেব পাল্টে যায়। এই যেমন মেজর, মোটাসোটা ভুঁড়িওলা চেহারায় সব সময় মুখ ভর্তি দাড়ি আর হাতে পাইপ। ওকে যদি ধুতি পাঞ্জাবি পরিয়ে দাড়ি কেটে দেওয়া হয় তাহলে উনি সম্ভবত নিজেকেই চিনতে পারবেন না। অমলদার বাড়ি থেকে বেরিয়ে অর্জুন তার লাল মোটর বাইক চালিয়ে বাবু পাড়ার দিকে যেতে যেতে এই সব কথা ভেবে নিজেই নিজের মনে হেসে ফেলল। করলা ব্রিজ পার হওয়ার সময় সে লোকটাকে দেখতে পেল। দুটো খাঁচায় পাখি ভর্তি করে বাঁশে ঝুলিয়ে কাঁধে নিয়ে চলেছে। এখন বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার এবং তা নিয়ে ব্যবসা করা সম্পূর্ণ বেআইন। লোকটা হাঁটছে হনহনিয়ে। অর্জুন একবার সামনে নিয়ে বাইকটাকে দাঁড় করাতে লোকটা রেগে গেল।
কি ব্যাপার?
তুমি কি পাখিগুলো বিক্রি করবে?
হ্যাঁ, নাইলে খামোকে এত কষ্ট করে এখানে আসতে যাবো কেন?
তা কি কি পাখি আছে?
আপনি পাখি চেনেন? ময়না টিয়া আমি বিক্রি করি না।
তোমার খাঁচার পাখিগুলো বেশ নতুন, আগে কখনো দেখিনি। কোত্থেকে ধরেছ?
বাবু আমাকে ছেড়ে, গল্প করার সময় আমার নেই, খুব দেরি হয়ে গিয়েছে।
কিন্তু ভাই, তোমাকে যে আমার সঙ্গে এখন থানায় যেতে হবে।
আরে কেন ঝামেলা করছেন? থানায় নিয়ে গেলে আমি দুদিন পরে ছাড়া পেয়ে যাব। কিন্তু পাখিগুলো বাঁচবে না, এরা কি খায় তা পুলিশ জানে? জানে রে, জানলেও যত্ন করে খাওয়ানোর সময় কোথায় তাদের? আপনি যদি এদের মেরে ফেলতে চান তাহলে চলুন থানায় চলুন।
অন্যায় করছো, আবার ভয়ও দেখাচ্ছ। হ্যাঁ
না বাবু, আমি কোনো ভয় দেখাইনি।
তা তুমি কোথায় বিক্রি করবে এদের?
একজন স্টেশনের সামনে আমার জন্য অপেক্ষা করে আছে, তাকে জিম্মা করে দিলেই সে আমাকে দাম মিটিয়ে দেবে, এর বেশি কিচ্ছুটি আমি জানি।
বুঝলাম, সেই লোকটা তাহলে পাইকার। কিন্তু সে কাকে বিক্রি করছে?
সে খবর আমাকে বলবে কেন? সে
তা পাখিগুলো ধরেছ কোথায়?
নীলগিরির জঙ্গলে। বাবু এবার চলি।
নীলগিরির জঙ্গল তো অনেক দূর, ওখানে পাখি ধরে তুমি এতটা পথ হেঁটে এলে নাকি?
পাগল, লরির মাথায় চেপে এসেছি, বাইপাসের কাছে নেমে গিয়ে শহরে ঢুকেছি। জলপাই মোড়ে নামলে হাঁটতে কম হতো, কিন্তু ওখানে পুলিশ থাকে। আচ্ছা নমস্কার।
লোকটি পাশ কাটিয়ে হনহন করে চলতে লাগলো, পাখির খাঁচা লটকানো বাঁশ কাঁধে নিয়ে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হবার পরেও ডুয়ার্সের মানুষ পাখিকে বন্যপ্রাণী বলে মনে করে না। বাঘ, গন্ডার, হরিণ শিকার বন্ধ হয়ে গিয়েছে। চোরা শিকারীদের সঙ্গে বনবিভাগের সংঘাত হয় অবশ্য, কিন্তু ইদানিং কালেভদ্রে তেমন ঘটনা ঘটে। কিন্তু পাখি অথবা ক্ষুদ্র প্রাণী যেমন খরগোশ অথবা সাপকে বন্য প্রাণী হিসেবে ডুয়ার্সের মানুষ এখনো ভাবে না। জানতে পারলে বন বিভাগ বাধা দেয়, কিন্তু সেটা তেমন জোরালো নয়। অর্জুনের মনে হল লোকটাকে অনুসরণ করলে ওর পাইকারকে ধরা যেত, কিন্তু সে বাবুপাড়ায় এসেছে যে কাজের জন্য, তা বেশি জরুরি। জলপাইগুড়ি শহরের যে কোনো মানুষ এসপি রায়ের বাড়ি চেনেন। এই মানুষটি দীর্ঘকাল ধরে শহরের মানুষের নানা উপকারে সময় এবং অর্থ দিয়েছেন। বাল্যকালে অর্জুন তাকে দেখেছিল। রায় সাহেব মারা যাওয়ার পর ওর ছেলে এপি একই রকম জনপ্রিয় হয়ে উঠেছেন। চা শিল্পের সঙ্গে জড়িত রায় পরিবার প্রভূত বিত্তশালী, কিন্তু তাদের বাড়িঘরের চেহারা যে আটপৌড়ে ভাব তা মানুষকে বিস্মিত করে। বাইক থেকে নেমে অর্জুন দেখল এপিদা বাড়ির সামনে দাঁড়িয়ে সন্তুদার সঙ্গে গল্প করছেন। ওকে দেখতে পেয়ে এপিদা হাত তুললেন।
এসো অর্জুন।
এপিদার বয়স মধ্য পঞ্চাশ, স্বাস্থ্য ভালো, সকালবেলায় স্যুটটাই পরে দাঁড়িয়ে আছেন।
বুঝলেন এপিদা, অমলদা গতকাল ফিরে এসেছেন, উনি আমাকে আপনার কাছে পাঠালেন।
ও তাই নাকি? অমলবাবু ফিরে এলেন শেষ পর্যন্ত, খুব ভালো খবর। তা কি ব্যাপার?
আসলে উনি কয়েকদিনের জন্য হাসিমারা অঞ্চলে থাকতে চান, তো আপনাদের তো চা বাগান আছেই ওদিকে, যদি অসুবিধা না হয়।
না না না, কিসের অসুবিধে? উনি যাবেন এটা তোমাদের গর্বের বিষয়, তবে আমার নিয়ন্ত্রণে যে বাগানগুলো তা এদিকে। ঠিক আছে, সন্তু কথা বলে রাখবে, ওপারে মধু বাগান আছে আমার ভাইয়ের, অসুবিধে হবে না কোনো। হ্যামিল্টনও ব্যবস্থা করা যেতে পারে। আসলে আমি এখনই বাগডোগরা যাচ্ছি কলকাতার প্লেন ধরব বলে। সন্তু তুমি সব ব্যবস্থা করে দিও।
এপি রায় ঘড়ি দেখলেন, সন্তুদা মাথা নেড়ে আশ্বাস দিলেন। কথাবার্তা পাকা করে অর্জুন বাড়ি ফিরছিল, হঠাৎ সেই পাখিওয়ালার কথা মনে এলো। সে বাইক ঘুরিয়ে দু মিনিটের মধ্যে স্টেশনে চলে এলো। ঝুপড়ি দোকান, রিক্সার ভিড় থাকা সত্ত্বেও দেখতে অসুবিধে হচ্ছিল না অর্জুনের। সে বাইক নিয়ে দুবার পাক দিতেই একটা চায়ের দোকানের বেঞ্চিতে লোকটাকে বসে থাকতে দেখল। বাইক থেকে নেমে দোকানে ঢোকার সময় সে লক্ষ্য করল খাঁচা দুটো নেই। গ্লাসে চায়ে বিস্কুট ভিজিয়ে আরাম করে খাচ্ছিল লোকটা। অর্জুন গিয়ে পাশে বসতেই চমকে উঠল।
কি বিক্রি হয়ে গেছে?
হ্যাঁ।
তাকে কিনলো?
আরে আমি কি সব খদ্দেরের নাম জেনে বসে আছি নাকি?
যে খদ্দের তোমাকে এখানে পাখি নিয়ে আসতে বলেছে তার নামটাই জানবে না?
আপনার মতলবটা কি বলুন তো বাবু।
তুমি যেসব পাখি ধরে এনেছো তা কেউ বাড়িতে পোষে না, যে কিনেছে তার উদ্দেশ্যটা কি আমি সেটাই জানতে চাইছি।
জেনে কি করবেন? আপনি পুলিশ?
না, তবে আমার সঙ্গে পুলিশের সম্পর্ক ভালো। তুমি নিশ্চয়ই জানো যে পাখি ধরা বেআইনি, আর এইসব বিরল জাতের পাখি যদি তুমি ধরে শেষ করে দাও তাহলে তার জন্য কি শাস্তি হতে পারে নিশ্চয়ই জানো তুমি।
এর মধ্যে চারবার থানায় রাত কাটিয়েছি আমি, কোনোবার অবশ্য জেল হয়নি। পাখি ধরার কেস তৈরি করতে পুলিশ সময় পায়নি।
বাহ, চমৎকার।
আপনারা শহুরে বাবুরা আমাদের পেটের জ্বালা বুঝবেন না। আমি জঙ্গলের দাঁড়ে থাকি, সেখানে কোনো কাজকর্ম নেই গো। আমার বউ বাচ্চাকে দুবেলা ভাত দিতে পারিনি আমি। জঙ্গলের গাছ কাটাও নিষেধ, একমাত্র পাখি ধরার কায়দাটা ভালো জানি, তাই ধরে আনলে যদি ওদের দুবেলা ভাতের ব্যবস্থা হয় তাহলে জেলে গেলেও সেটা আমাকে করতে হবে বাবু।
তুমি অন্যায় করে সাফাই গাইছ, তা অন্য কাজকর্ম করো না কেন? ফরেস্ট ডিপার্টমেন্ট তো ক্যাজুয়াল লোক নেয়, শ্রমিকের কাজও তো করতে পারো।
ঠিক আছে, আপনি আমাকে ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ পাইয়ে দিন, আমি এসব আর করব না।
অর্জুন ভাবল এই চেষ্টাই করা যেতে পারে, এই জেলার ফরেস্ট অফিসারের সঙ্গে তার পরিচয় আছে, ভদ্রলোককে অনুরোধ করলে উনি নিশ্চয়ই রেঞ্জারকে বলে দেবেন একে একটা কাজ দিতে।
তোমার নাম কি?
সুন্দর রায়।
সুন্দর? বাহ, তা এত সুন্দর নামের মানুষ কখনো পাখি ধরে?
কথাটা শোনা মাত্র লোকটার মুখ কিরকম একটা হয়ে গেল।
বিশ্বাস করুন বাবু, একটু ইচ্ছে হয় না। পাখিগুলো ধরা পড়ার পর যখন ডানাটা ঝাপটায় তখন বুকের ভেতরটা কিরকম একটা করে।
তবু তোমাকে ধরতে হচ্ছে?
হ্যাঁ বাবু, না হলে পেট চালাবো কি করে বলুন? একটা টিয়া কিংবা ময়নার বাচ্চা ধরলে 10 পাওয়া যায়, কিন্তু এই পাখিগুলোর জন্য 30 পাই। আজ প্রায় 20টা এনেছি, 600 পেয়েছি নগদ। পেটে ভাত পড়লে বুকের কষ্ট আর মনে থাকে না।
কিন্তু এই পাখিগুলোর দাম বেশি কেন?
তা জানি না বাবু, দিব্যি দিয়ে বলছি। তবে শুনেছি এদের মাংস সেদ্ধ করে খেলে কলজের জোর বাড়ে, বাতের ব্যথাও নাকি কমে যায়।
তার মানে ওই পাখিগুলোর প্রত্যেকটাকেই মেরে ফেলা হবে।
লোকটা ঠোঁট কামড়ালো, মাথা নিচু করল।
সুন্দর, তোমার বাড়িটা কোথায় বললে?
জলদাপাড়া ফরেস্ট ছাড়িয়ে সুহাসিনী বাগানের দিকে যেতে যে জঙ্গলটা তার গায়ে, ওখানে পার্বতী দিদিমণি আছেন, যিনি হাতি পোষ মানান, তিনি আমাকে চেনেন।
তোমাকে আবার কবে এখানে পাখি নিয়ে আসতে বলা হয়েছে?
সামনের অমাবস্যায় বাবু, পূর্ণিমা আর অমাবস্যায় আসতে হয়।
তুমি কথা দিচ্ছ তো চাকরি পেলে এসব ছেড়ে দেবে?
জলপেশ্বরের দিব্যি বাবু, কখনো করব না আর।
বেশ, তুমি আমার সঙ্গে চলো।
জলপাইগুড়ির ডিএফও অফিসে গিয়ে বড় কর্তার দেখা পেল অর্জুন। ভদ্রলোক প্রবীণ এবং সহজ মানুষ, সুন্দরের পরিচয় শুনে একটু কিন্তু কিন্তু করলেও শেষমেশ অর্জুনকে আশ্বাস দিলেন যে রেঞ্জারকে বলে দেখবেন ওর কথা। বাইরে বেরিয়ে এসে সুন্দর বলল,
আপনাকে অনেক ধন্যবাদ বাবু, তো আমি জানি আমাকে ওরা কাজ দেবেন। এই পৃথিবীতে একবার খারাপ হলে আর ভালো হওয়ার সুযোগ পাওয়া যায় না বাবু। আমার কপালে যা লেখা আছে তা খণ্ডাবে কে?
তবু তুমি রেঞ্জার সাহেবের কাছে যাও। আচ্ছা দাঁড়াও, আমরা পরশুদিন তোমার ওদিকেই যাচ্ছি, তখন আমি না হয় তোমাকে নিয়ে রেঞ্জারের কাছে যাব। কিন্তু তুমি কথা দাও যে তার আগে আর পাখি ধরবে না।
জলপেশ্বরের দিব্যি দিয়ে বলছি বাবু, কথার খেলাপ হবে না। আমি যদি সৎপথে বেঁচে থাকতে পারি তাহলে তাহলে চুরি চামারি করতে যাব কেন?
সন্তুদা বলেছিলেন দরকার হলে গাড়ি দিতে পারেন চা বাগানে যাওয়ার জন্য। ডুয়ার্সে এখন প্রচুর মিনিবাস এবং বাস চালু হলেও নিজস্ব গাড়ি থাকলে সময় কম লাগে।
আমরা বাসে যাব। বাস? গাড়ি যখন পাওয়া যাচ্ছে তখন বাসে কেন? এখানকার বাসে তো দাঁড়ালে সোজা হয়ে থাকা যায় না।
এই অভিজ্ঞতাটুকু আপনার হোক, পৃথিবীর অনেক বিরল জিনিস আপনি দেখেছেন, কিন্তু পশ্চিম বাংলার মানুষ কি কসরত করে বাসে যাতায়াত করেন তা নিশ্চয়ই জানেন না। অবশ্য ইচ্ছে হলে আপনি অর্জুনের বাইকে চেপে যেতে পারেন, কিন্তু আমি বাসে যাব। গাড়ি করে যেতে চাই না, কারণ ওখানকার মানুষ ভাববে আমরা বেশ দরের লোক, সঙ্গে সঙ্গে আমাদের উপর নজর পড়বে, এটা আমি মোটেই চাই না।
আমি বাইক নেব?
অবশ্যই, কখন ওটা কোন প্রয়োজনে লেগে যাবে বলা যায় না।
মেজর ঠিক করলেন তিনি বাইকেই যাবেন। চা বাগানগুলোর গেস্ট হাউসে সবই পাওয়া যায়, অতএব লাগেজ বেশি নিতে হবে না। মেজরের বিপুল শরীর নিয়ে বাইকটা কতদূর ঠিকঠাক পৌঁছবে তাই ভেবে দুশ্চিন্তায় পড়ে গেল অর্জুন। ঠিক হয়েছিল হাসিমারার তেমাথায় অমলদা সকাল ১১টায় ওদের জন্য অপেক্ষা করবেন। সকালের বাস ধরে গেলে ওর পক্ষে ওই সময় পৌঁছতে অসুবিধা হবে না। অর্জুন ৮টা নাগাদ অমলদার বাড়িতে গিয়ে দেখল মেজর তৈরি হয়ে বসে আছেন। দেখা হওয়া মাত্র দাঁড়িয়ে পড়লেন। যাওয়ার আগে হাবুর হাতে চা খেয়ে যাওয়ার ইচ্ছে ছিল অর্জুনের, কিন্তু মেজরের ভঙ্গি দেখে সেটা বলতে পারল না। মেজরের হাত খালি, দুই কাঁধে স্ট্র্যাপ ঝোলানো ব্যাগ পিঠে ঝুলছে। বাইকের ইঞ্জিন চালু করার পর মেজর বসতেই মনে হল চাকা কিছুটা বসে গেল যেন।
অলরাইট, ঠিক আছে, আপনি একটু চেষ্টা করুন একটু একটু সহজে বসতে।
সহজ? আমার মতো সহজ পৃথিবীতে আর কে আছে আমি জানি না। একবার আল্পসে স্কি করেছিলাম, বাধ্য হয়ে নয়, ওই নোটোরিয়াস একটা গ্যাং পেছনে তাড়া করেছিল। হঠাৎ বাঁ হাঁটুতে অসম্ভব যন্ত্রণা, নিজেকে বললাম সহজ হও, সঙ্গে সঙ্গে সহজ হয়ে গেলাম। বরফের ওপর আমার স্পিড দেখে ব্র্যালবার্ন তো হতভম্ব, পাঁচ মিনিট কথা বলতে পারেনি।
ব্র্যালবার্নকে
জুরিখে থাকে ছোকরা, ৩-৩ বার স্কিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।
অর্জুন আর কথা বাড়াল না। মেজরের ভারী শরীর ব্যাকসিটে মাঝে মাঝে নড়ছে, অর্জুন সতর্ক হয়ে চালাচ্ছিল। মেজর যা বলেন তা শুনলে স্রেফ গুল বলে মনে হয়, কিন্তু আমেরিকা ইংল্যান্ডে গিয়ে মেজরের পরিচিতি সে নিজের চোখে দেখে এসেছে, এবং তারপর তো অবিশ্বাস করার উপায় নেই। তিস্তা ব্রিজ ছাড়িয়ে ময়নাগুড়ি বাইপাস দিয়ে যেতে যেতে অর্জুনের মনে হল মেজরকে জায়গাটা চেনানো দরকার।
ওই যে রাস্তাটা দেখছেন ওটা জলপেশ্বর মন্দির পর্যন্ত গিয়েছে, টুয়ার্সের সবচেয়ে নামকরা শিব মন্দির।
বিশেষত্ব কি?
খুব প্রাচীন মন্দির, কুচবিহারের রাজা স্বপ্নে আদেশ পেয়ে ওখানে এমন একটা শিবলিঙ্গ পেয়েছিলেন যার কোনো শেষ নেই।
অর্জুন বলতে বলতে মোড়টা পেরিয়ে গেল।
হল্ট হল্ট হল্ট, শেষ নেই তার মানে পাথরটা মাটির তলায় পোঁতা, তাই তো?
হ্যাঁ,
কিন্তু মাটি খুঁড়ে দেখা হয়নি।
হয়েছিল, বলা হয়েছে অখণ্ড শিব।
ইন্টারেস্টিং, লেটস গো, চলো নিজের চোখে দেখে আসি। এই রকম পাথর গ্র্যান্ড ক্যানিয়নে প্রচুর পাওয়া যায়। তুমি জানো ওখানে যেসব পাহাড়ের চূড়া রয়েছে তাদের নাম সব ভারতীয় দেবতাদের নামে, শিব বিষ্ণু ইত্যাদি ইত্যাদি, দুটোর মধ্যে মনে হচ্ছে কোনো যোগসূত্র আছে।
কিন্তু এখন গেলে তো দেরি হয়ে যাবে, ফেরার সময় না হয় দেখা যাক। তার চেয়ে ওই দেখুন জল ঢাকা নদী,
দুপাশে ধানের মাঠ, বড় পিচের রাস্তাটা উঁচুতে উঠছে ব্রিজে পৌঁছতে, এবং তার পাশেই বেশ চওড়া নদী। যদিও এ সময় নদীতে জল নেই তেমন, তবু দৃশ্যপট দেখতে ভালোই লাগে।
পাঁচ মিনিটের জন্য বিশ্রাম নেওয়া যাক, বুঝলে?
বিশ্রাম?
আমার পা অসাড় হয়ে আসছে হে, ব্লাড সার্কুলেশন একটু স্বাভাবিক হোক, তারপর আবার পেছনের সিটে বসব।
অতএব অর্জুন ব্রিজের একধারে বাইকটা রাখল, নিচে পা দিয়ে কয়েক সেকেন্ড মেজর নড়বড় করলেন, বোঝা যাচ্ছিল ওর পায়ে জোর নেই। সেটা ফিরে এলে চারপাশে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
জলপাইগুড়ি, ময়নাগুড়ি, তারপরে কি?
ধূপগুড়ি।
আচ্ছা, এইরকম নামও আছে নাকি?
হ্যাঁ, লাটাগুড়ি, বিন্নাগুড়ি। ডুয়ার্সে গুড়ি ছাড়া আরেকটা শব্দ পাওয়া যায়, কাটা, যেমন নাগরা কাটা, ফালা কাটা, গয়ের কাটা।
এই গুড়ি আর কাটার মানে জানো?
আলাদা করে তো বলা মুশকিল। যেমন জলপাইগুড়ি, লোকে ভাবে এখানে অনেক জলপাই গাছ বুঝি ছিল একসময়, কিন্তু আসল শব্দ হল জিলেপি গুড়ি। জিলে মানে বাজার বা বিনিময় কেন্দ্র, পে মানে উল বা কম্বল, গো মানে দরজা, আর রিয়ের অর্থ পাহাড়। ভোট তিব্বতীতে এই জিলেপি গুড়ির মানে হচ্ছে পাহাড়ের দরজায় কম্বল বা উল বিক্রি করবার জায়গা বা বাজার জাতীয় স্থান।
বাপরে বাপরে বাপ, মাথা গুলিয়ে যাচ্ছে একেবারে। তার চেয়ে এই নামটাই ভালো, জল ঢাকা, জলে ঢেকে যায় চারিদিক, এটাই তো মানে, তাই না?
মোটেই নয়, শব্দটা হলো জল ঢাক্কা। ভোট তিব্বতীতে একে বলা হতো দিচু, দি মানে এই মানে দিস, আর চুয়ের অর্থ নদী। এই নদী ধার দিয়ে শুনেছি ভোট তিব্বতে যাওয়ার রাস্তা ছিল।
ইন্টারেস্টিং, এই নদীকে ফলো করলে তাহলে তো তিব্বতে যাওয়া যায়। ইদানিং কেউ গেছে কি?
সেটা তো জানি না ঠিক।
তাহলে এটা নিয়ে পরে ভাবতে হবে।
ওরা যখন কথা বলছিল তখন জলপাইগুড়ির দিক থেকে একটা নীল মারুতি জিপসিকে ছুটে আসতে দেখা গেল। জিপসি যে চালাচ্ছে হয় তার হাত পাকা নয়, অথবা নেশা করে স্টিয়ারিং এ বসেছে। জিপসিটা প্রচন্ড গতিতে রাস্তার এপাশ ওপাশ করতে করতে ছুটে আসছে। ব্রিজের ওপর উঠেও সেটার ধরন যখন পাল্টালো না, তখন অর্জুন তার বাইকটাকে ফুটপাথের ওপর তুলে আনার চেষ্টা করল। এক চুলের জন্য বেঁচে গেল অর্জুনের বাইক। হাওয়ার ধাক্কায় টলে গিয়েছিল অর্জুন, মেজা চিৎকার করে গালাগালি করছিলেন। জিপসিটা কিন্তু কোন রকম ভ্রুক্ষেপ না করে তেমনই এলোমেলো হয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল।
ফলো হিম, ওকে ধরে থানায় নিয়ে যেতে হবে।
মেজরকে পেছনে বসিয়ে বাইক চালালো অর্জুন। গতি বাড়াতেই ওরা তীরের মতো ছুটল। যেহেতু রাস্তার এপাশ ওপাশ মাড়িয়ে জিপসিটা এগোচ্ছে, তাই কাছাকাছি পৌঁছতে বেশি দেরি হল না। কিন্তু ওই রাস্তা জুড়ে চলার জন্যই টপকে যাওয়া যাচ্ছে না। মেজর চিৎকার করলেন থামার জন্য, অর্জুন হর্ন বাজালো, কিন্তু গাড়ির ড্রাইভারের কোনো ভ্রুক্ষেপই নেই। এবার উল্টো দিক থেকে একটা বাস আসছে দেখা যেতেই জিপসিটা আচমকা রাস্তার ডান দিকে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। বাসটা চলে যেতে অর্জুন বাইক নিয়ে এলো পাশে। জিপসির একমাত্র আরোহী তখন কালো চশমার আড়াল দিয়ে তাদের দেখছে।
এ কিরকম গাড়ি চালানো হচ্ছে, হ্যাঁ ড্রিঙ্ক করেছো নাকি?
লোকটি কোনো উত্তর দিল না। অর্জুন লক্ষ্য করল লোকটি আদৌ নেশাগ্রস্ত নয়। গায়ের রং টকটকে ফর্সা, রোগা, ঠোঁটের ওপর ধনুকের মতো কুচকুচে কালো গোঁফ।
তোমার ঠাকুরদার নাম কি?
মানে হোয়াট ইজ দিস?
আমার সঙ্গে ওই ভাষায় কথা বললে না সেই নামটি তোমাকে ভুলে যেতে হবে। এটা অবশ্য দ্বিতীয়বারে, তৃতীয়বারে ঠাকুরদার ছেলের নাম তোমাকে ভুলতে হবে, চতুর্থবারে ডুয়ার্সে এসেছ জেনে রাখো আমি নিজেকে ছাড়া অন্য কাউকে কৈফিয়ত দিই না।
আচমকা গতি বাড়িয়ে এগিয়ে গেল জিপসি। এবার আর এঁকে বেঁকে নয়, সোজা। মুহূর্তেই চোখের আড়ালে চলে গেল বাঁক নিয়ে।
বদমাইশ ভিলেন, আমাকে ভয় দেখাচ্ছে, অন্যায় করেও আমার সঙ্গে এই ব্যবহার? দাঁড়াও দেখাচ্ছি মজা। তোমার মতো পুঁটি মাছকে এই শর্মা তোয়াক্কা করে না, যদি আবার দেখা পাই।
এই সময় একটা অ্যাম্বাসেডর গাড়ি জলপাইগুড়ির দিক থেকে ধীর গতিতে এগিয়ে আসছিল। মেজরের উত্তেজিত চেহারা দেখে উল্টো দিকে দাঁড়িয়ে গেল সেটা। গাড়িতে ড্রাইভারের পাশে এক বৃদ্ধ বসে আছেন। উনি জিজ্ঞেস করলেন,
কি ব্যাপার?
এই ডুয়ার্সে কি জঙ্গলের আইন চলে নাকি? মগের মুলুক, হ্যাঁ আমার বাপ ঠাকুরদার নাম ভুলিয়ে দেবে বলল।
হ্যাঁ, যিনি বলেছেন তিনি কি নীল জিপসিতে ছিলেন?
ইয়েস।
যদি কোনো তিক্ততা হয়ে থাকে তাহলে আমি তার জন্যে দুঃখ প্রকাশ করছি। আপনাকে অনুরোধ করব ভুলে যেতে।
আপনার পরিচয়?
আমার নাম হরপ্রসাদ সেন। আপনারা যাকে দেখেছেন তিনি আমাদের ছোট সাহেব, ব্যানার্জি টি গার্ডেন্সের পরবর্তী মালিক। আমাদের বড় সাহেব স্বর্গত অশ্বিনী ব্যানার্জি ডুয়ার্সে গোটা চারেক চা বাগানের মালিক ছিলেন। উনি চলে যাওয়ার পর মিসেস ব্যানার্জি সব দেখাশোনা করেন। ওদের কোনো সন্তান নেই। ছোট সাহেব মিসেস ব্যানার্জির ভাই। আসলে মানুষটি খুব খামখেয়ালি। আজ আমাদের একসঙ্গে ফেরার কথা ছিল কিন্তু উনি আগে চলে এলেন।
আপনি কি করে এমন একটা আন্দাজ করলেন যে উনি এখানে গোলমাল করেছেন?
আসলে এর আগে পথে দুটো গোলমাল থামিয়ে এসেছি, আশঙ্কা হল এখানেও করতে পারেন।
এরকম একটা লোককে তো জেলে পোড়া উচিত।
তা সম্ভব নয়, ওর প্রভাব প্রতিপত্তি প্রচুর। আমাদের মালকিন ভাইয়ের ব্যবহার সমর্থন করেন না, আবার তাকে শাসনও করতে পারেন না।
আপনারা এখন কোন চা বাগানে যাচ্ছেন?
আমরা নিম টি এস্টেট।
শুনুন মশাই, আপনাদের ছোট সাহেব যে অভদ্র ব্যবহার করেছেন তার ফল ওকে ভোগ করতে হবে। ওকে সামনে এসে ক্ষমা চাইতে হবে।
প্লিজ, এই নিয়ে আর জোরাজুরি করব না। এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলেছি তা জানতে পারলে উনি চিবিয়ে খাবেন। অবশ্য মিসেস ব্যানার্জির নির্দেশ আছে বলেই করেছি, তবে ছোট সাহেবকে না ঘাটানোই ভালো।
তা ভদ্রলোকের পুরো নামটা কি?
নীল চ্যাটার্জি। ডুয়ার্সে সবাই ওকে নীল বলেই চেনে। আচ্ছা, নমস্কার।
বৃদ্ধ ফিরে গেলেন গাড়িতে, অ্যাম্বাসেডরটা বেরিয়ে গেল।
বড় লোকের অপদার্থ ছেলে, সবকে সোজা করে দিতে হয় এদের।
অর্জুন আর কথা বাড়াল না, মেজরকে পেছনে বসিয়ে এসে স্পিড তুলল। বেশ দেরি হয়ে গেছে, অমলদা হাসিমারা বাজারে অপেক্ষা করবেন। তবে যাই হোক, নীল চ্যাটার্জি বেশ ইন্টারেস্টিং চরিত্র। মনে হচ্ছে লোকটার সঙ্গে এই যাত্রায় আবার দেখা হবে। অপমানিত হয়েছেন বলেই মেজর আর একটাও কথা বলেননি। মন খারাপ হলে মানুষ চুপ করে যায়। ধূপগুড়ি গয়ের কাটা পেরিয়ে বীরপাড়া ছাড়ানোর পর অর্জুন জিজ্ঞেস করল,
কি মেজর, কি হলো আপনার?
কি আবার হবে, তোমার ব্যবহার দেখলাম তো।
মানে?
ওই লোকটা আমার পূর্বপুরুষের কথা বলে অপমান করল, আর তুমি সেটা কান পেতে শুনলে। আমি তোমার বয়সে হলে রক্ত গঙ্গা বইয়ে দিতাম,
তাতে জেলে যেতে হতো। তাছাড়া আমি ভেবে দেখলাম আপনি কিন্তু বেশ দক্ষ হাতে সিচুয়েশনটা ট্যাকেল করছিলেন, তাই আমি আর খুব একটা মাথা গলালাম না।
বলছ?
ওই যে ডান দিকে জলদাপাড়া ফরেস্ট।
ওরা বাঁক নিচ্ছিল, মেজর তাকালেন। এমন কিছু জঙ্গল নয়, বাঘ সিংহ ছাড়া জঙ্গল একেবারেই আলুনি। ওরা হাসিমারার দিকে এগিয়ে যাচ্ছিল। সুন্দর পিচের নির্জন রাস্তা, পাখি ডাকছে, দুপাশে জঙ্গল, একটা নদী পড়ল। অর্জুনের মনে পড়ল সেই পাখি শিকারী সুন্দরের কথা। লোকটা চাকরির জন্য ফরেস্ট অফিসে নিয়ে যেতে হবে। কাছাকাছি যেখানে প্রকৃতিশ বড়ুয়ার মেয়ে পার্বতী বড়ুয়া থাকেন, সেখানে গেলে সুন্দরের ঠিকানা পাওয়া যাবে।
এই সামনের জঙ্গলের কোথাও এমন একজন ভদ্রমহিলা থাকেন যার ছবি ছাপা হয়েছে ন্যাশনাল জিওগ্রাফিকের মলাটে।
তাই নাকি? কেন?
ডুয়ার্সের হাতিরা ওর কথায় ওঠে বসে। হাতিদেরকে ওর মতো আর কেউ চেনে না।
বাহ বাহ বাবা, দারুণ ব্যাপার তো। আলাপ করা যাবে তাহলে?
ফেরার সময় যাব, এখানে থাকলে যে কোনো দিনই আসতে পারি।
গত বর্ষায় এদিকে যে সমস্ত ব্রিজ ভেঙেছে তা এখনো সারানো হয়নি। নদীর ওপর বাঁধ তৈরি করে পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। সামনের বর্ষায় সব ধুয়ে যাবে, তখন এই এলাকার অবস্থা হবে করুণ। ডান দিকে সুহাসিনী চা বাগান। বাগানের নামটা পড়া মাত্র বেশ ভালো লাগল, নিপাট বাঙালি নাম ভুটানের গায়ে।
ওই যে পাহাড়টা দেখছেন, ওটা ভুটান। ফুনশিলিং নামে একটা শহর আছে ওখানে, ওখান থেকে পারো কিংবা থিম্পু যাওয়া যায়।
তুমি কি পাসপোর্ট নিয়ে এসেছো নাকি?
ওসব লাগে না, দুই দেশের চুক্তি অনুযায়ী মানুষ এমনি যাওয়া আসা করতে পারে।
গুড, তাহলে যাওয়া যাবে।
মন্দিরটাকে বাঁদিকে রেখে এগোলো অর্জুন। মেজর বেশ মজার মানুষ, নতুন যা কিছু শোনেন তাতেই আগ্রহী হয়ে যান। বন্ধনহীন জীবনযাপন করলে বোধহয় মানুষ এরকমই হয়। হাসিমারার বাজার এলাকা ছোট, তিন মাথার মোড়ে বাইক থামাতেই মেজর বললেন,
আমাকে ধরতে হবে, বাইকটা হেলিও না, কোমর থেকে পা একেবারে অবশ হয়ে গেছে, মনে হচ্ছে ওগুলো আমার নয়।
অর্জুন বাঁ হাতে বাইকটাকে সামলে ডান হাতে মেজরের হাত ধরল। মাটিতে পা দিয়েই মেজর এমন লটপট করতে লাগলেন, দুপাশের দোকানের মানুষজন শব্দ করে হাসতে লাগলো।
হাসির কি আছে? হ্যাঁ, হাসির কি আছে? মানুষের দুরবস্থা দেখে কি করে হাসি বেরোয়?
ওহো, আপনি ইগনোর করুন না, কলার খোসায় পা পিছলে পড়ে গেলেও লোকে হাসে। তবে আপনি কিন্তু ইতিমধ্যেই এখানে বেশ পরিচিত হয়ে গেছেন, রাগ করলে কিন্তু সেটা আরো পাকা হবে।
ও হ্যাঁ হ্যাঁ, মিস্টার সোম তো বলেছিলেন সাধারণ মানুষ হয়ে থাকতে। আসলে কি জানো, আমার শরীরটা এমন, যেখানে যাই সেখানকার মানুষ এক নজর দেখেই মনে রেখে দেয়। 1967 প্রথম আমি নর্থ পোলে যাই, একটা এস্কিমোর গ্রামে কিছুক্ষণ ছিলাম। তারপর 1985 সেখানে যেতেই দেখলাম অনেকেই আমাকে চিনতে পেরেছে। কাজে বুঝতেই পারছো, আমার পক্ষে ছদ্মবেশ ধারণ করা অসম্ভব।
আচ্ছা, আপনার খিদে পায়নি?
খুব। তুই এখানকার দোকানের যা চেহারা, তাতে খেতে ভরসা হচ্ছে না ভাই। ভারতে এলে বাইরে ভাজা ভুজি আমি একদম খাই না, তবে রসগোল্লা খাওয়া যেতে পারে।
অর্জুন কথা বাড়াল না। বিদেশে যারা দীর্ঘকাল আছেন তাদের পক্ষে চট করে ভারতীয় খাবারের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। কোনো উন্নাসিকতা নয়, ওদের শরীরের সিস্টেম ভেজাল অথবা পোড়া তেল বরদাস্ত করতে পারে না। মেজর গোটাচারেক রসগোল্লা খেয়ে বললেন,
অমৃত অমৃত।
অর্জুন জিলিপি খেল, ভাজা মিষ্টি খেতে ওর খুব ভালো লাগে। যদিও এখন ভর দুপুর, এসব খাওয়ার সময় নয়, তবু অমলদাকে ফেলে ভাতের হোটেলের সন্ধানে যাওয়া যায় না। দাম মিটিয়ে ওরা দেখতে পেল একটা জিপ তাদের বাইকের পাশে এসে দাঁড়িয়েছে। ড্রাইভার গোছের একজন নিচে নেমে এপাশ ওপাশ তাকাচ্ছে। পাশের দোকানদার লোকটাকে কিছু বলতে সে এগিয়ে এসে নমস্কার করল।
আপনারা জলপাইগুড়ি থেকে আসছেন?
হ্যাঁ।
আপনাদের মধ্যে একজনের নাম অর্জুন?
হ্যাঁ, আমার নামই অর্জুন।
তাহলে আমার সঙ্গে চলুন, সাহেবরা অপেক্ষা করছেন, আমি এক ঘন্টা আগেও এসেছি।
কিন্তু কোথায় যাব আর কোন সাহেব?
সুহাসিনী বাগানের সাহেব, আপনাদের একজন বোধ হয় আগেই এসে গেছেন।
এটা কিরকম হল, মিস্টার সোম প্রচারিত হতে নিষেধ করেছিলেন, কিন্তু এখন তো সবাই দেখল। যাকে যাক, যাবে নাকি?
মনে তো হচ্ছে অমলদাই পাঠিয়েছেন, বাগানটা তো কাছেই। আপনি কি জিপে বসবেন?
অবশ্যই।
গটগট করে মেজর জিপের দিকে এগিয়ে গেলেন। জিপটাকে অনুসরণ করে অর্জুন চা বাগানের ভেতর একটা সুন্দর বাংলোর সামনে পৌঁছে গেল। খানিক দূরে ফ্যাক্টরির আওয়াজ বোঝা যাচ্ছে, এখন কাজের সময়। বাংলোয় ঢোকার সময় যে দারোয়ান গেট খুলেছিল তাকে দেখতে অনেকটা হিন্দি সিনেমার অনুপম খেরের মতো। গাড়ি শব্দ পেয়েই সিঁড়ি বেয়ে যে মানুষটি নেমে এলেন তাকে অর্জুন চেনে। ইদানিং জলপাইগুড়ির বেশ কিছু অনুষ্ঠানে অতিথি হিসেবে ইনি উপস্থিত হন। ছিপছিপে পেটানো শরীরের পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিটি একসময় পাহাড়ে উঠতেন। ভদ্রলোক হাত তুলে হাসতে হাসতে বললেন,
ওয়েলকাম ওয়েলকাম, এই চা বাগানে আপনাদের পেয়ে আমি খুব গর্বিত। কি অর্জুনবাবু, ভালো আছেন?
হ্যাঁ, আমি ভালো আছি। আপনি?
চলে যাচ্ছে ভাই, পাণ্ডব বর্জিত হয়ে থাকি, তবু তৃতীয় পাণ্ডবের সান্নিধ্য পাবো বলে এখন পুলকিত। আসুন স্যার, আপনিও। আমি ভানু বন্দ্যোপাধ্যায়।
আমি বোধ হয় আপনার নাম শুনেছি, আপনি কি অভিনেতা?
না স্যার, তিনি আমার শ্রদ্ধার মানুষ এবং অনেক বয়স্ক। তাঁর সঙ্গে আমার নামের মিলের জন্য প্রথমে সংকোচ বোধ করতাম বই কি, এখন আর করি না। হ্যাঁ, আপনার পরিচয় আমি একটু আগে অমলবাবুর কাছে শুনেছি। আসুন, লাঞ্চ রেডি।
কাঠের সিঁড়ি বেয়ে ওপরে এসে অর্জুন বুঝল চা বাগানের ম্যানেজাররা বেশ আরামেই থাকেন। সুন্দর সাজানো ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন অমল সোম, সামনের গ্লাসে পানীয়।
পথে কোথায় নেমেছিলে?
বেশি স্পিড নিতে পারিনি, তাছাড়া একটা জায়গায় আবার সময় নষ্ট হয়েছে।
আপনার শরীরের অবস্থা কেমন মেজর?
নামার সময় মনে হচ্ছিল কোমরের নীচটা নেই।
আরে হরিবল রাস্তা।
আমি এমনটা হবে আন্দাজ করেছিলাম। হাসিমালায় কিছুক্ষণ অপেক্ষা করতেই ভানুবাবুর কথা মনে এলো। তারপর এসে যখন জানতে পারলাম ওর স্ত্রী চন্দ্রিমা এখন কল্যাণীতে, তখন মনে হলো আজকের দিনটা এখানে যে কে বসা যেতে পারে।
এই কথা চন্দ্রিমা শুনলে দুঃখ পাবে, ও থাকলে আরো বেশি যত্ন করত।
আমি ওকে দুঃখ দিতে চাইনি, কিন্তু তিনটে উটকো লোককে উনি কেনই বা যত্ন করতে যাবেন বলো?
লাঞ্চের আগে কোনো ড্রিঙ্ক?
নো 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 নো, আমি যাকে বলে প্রচন্ড ক্ষুধার্ত।
টেবিলে বসে খাবারের ব্যবস্থা দেখে চোখ জুড়িয়ে গেল। খানসামা খাবার পরিবেশন করছিল, মেজর খেতে খেতে দারুণ ডিলিশিয়াস ইত্যাদি শব্দ উচ্চারণ করছিলেন।
দারুণ ডিলিশিয়াস, ও হা হা, মেজর ভানুবাবু এডমন্ড হিলারির সঙ্গে এভারেস্টে ইয়েতির সন্ধানে গিয়েছিলেন। বঙ্গ সন্তান হয়ে সাহেবকে বোঝাতে পারলেন যা যা দেখতে পাওয়া গেল না তা নেই বলে ঘোষণা করা একদম ঠিক নয়।
আমরা কোনো প্রমাণ পাইনি।
আপনারা না পেতে পারেন, আমি পেয়েছি। আমি একবার 23,000 ফুট উঁচুতে 3 রাত্রির ছিলাম। প্রচণ্ড তুষার ঝড়ের জন্য না পারছিলাম এগোতে, না পারছিলাম পিছোতে। আমার সঙ্গী ছিল অস্ট্রেলিয়ার ব্রায়ান নিকলসন, নামকরা মাউন্টেনিয়ার। তৃতীয় দিনে ব্রায়ানকে টেন্টে রেখে আমি একটু বেরিয়েছিলাম বরফের কন্ডিশন বুঝতে। মিনিট তিনে গিয়েছি, এমন সময় চিৎকার কানে আসতেই কোন রকমে ফিরে এলাম টেন্টে। দেখলাম ব্রায়ান অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর জ্ঞান ফিরতেই ভয়ার্ত গলায় বলল ওখানে ও আর থাকবে না। আমি বেরিয়ে যেতে ও নাকি টেন্টের বাইরে পা বাড়িয়ে চারপাশ দেখছিল, এমন সময় কেউ ওর মাথায় আঘাত করে। আর তাছাড়া ওকে যে টেনে টেন্টের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে তার দাগও তখনও স্পষ্ট। অবশ্য 3 ফুটের কয়েকটা কৌটো ছাড়া আর কিছুই খোয়া যায়নি। তবে বরফের ওপর আমি সেই পায়ের ছাপ দেখেছিলাম। হিলারি যাকে পাহাড়ি মানুষের পদচিহ্ন বলেছেন। বাট মাই ডিয়ার ফ্রেন্ড, পাহাড়ি মানুষ ওই উচ্চতায় এবং অমন ওয়েদারে কাউকে আঘাত করার জন্য নিশ্চয়ই ঘুরে বেড়াবে না।
এই ঘটনায় প্রমাণ হচ্ছে না যে আঘাত করেছিল সে একজন ইয়েতি। হিংস্র প্রাণী নিজের অজান্তেই অস্তিত্ব গোপন করতে পারে না। ব্রায়ানকে সে আঘাত করতে যাবে কেন? আর 3 ফুটের ব্যবহার কোনো ইয়েতি জানে এটাও ঠিক।
তাহলে ওখানে কে গিয়েছিল?
হ্যাঁ, সেটা রহস্য। কিন্তু রহস্যের সমাধান হওয়ার আগেই সিদ্ধান্ত নেওয়া যায় না।
এবার আমার সিদ্ধান্তে আসি। ইয়েতি নেই শুনতে ভালো লাগছে না। আবার একজন ইয়েতিকে বাক্সবন্দি করে চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে, ভাবতেও খারাপ লাগে। অতএব এই রহস্যের সমাধান হওয়ার আগে ইয়েতি যেমন আছে তেমনই থাকুক।
বেশ। আচ্ছা মিস্টার ব্যানার্জি, আপনার এখান থেকে নীলগিরির জঙ্গলটা কত দূর? গিয়েছেন কখনো?
বড় জোর 8 ঘন্টা লাগে, কাজে কর্মে যেতে তো হয়ই।
ওখানকার কোনো রহস্যের খবর রাখেন?
যেমন?
একটা ফুল আছে, তার গন্ধে যে বিষক্রিয়া হয় তাতে একজন মানুষ মারাও যেতে পারে।
হ্যাঁ, এরকম একটা গুজব কানে এসেছে বটে, কিন্তু প্রমাণ পাইনি।
হ্যাঁ, মেজর ওই ফুলের সন্ধানে এখানে এসেছেন।
তাই? ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি এ ব্যাপারে আপনাকে সাহায্য করতেই পারি। নীলগিরি রেঞ্জার সাহেব আমার বিশেষ পরিচিত, আগামীকালই আমরা তার কাছে যেতে পারি। কিন্তু আপনি তো আমেরিকায় থাকেন, নীলগিরির খবরটা কি করে পেলেন?
মেজর জবাব না দিয়ে এমন ভঙ্গিতে হাসলেন যার অর্থ গোপন তথ্য প্রকাশ করবেন না।
এদিকে জঙ্গলে জীবজন্তু কিরকম রয়েছে?
তা ধরুন 38 রকমের প্রাণীর সন্ধান পাওয়া গিয়েছে।
মাই গড, 38!
ও ইয়েস, ভালুকই 3 রকমের, স্লথ ভালুক, কালো ভালুক আর হগ বিয়ার। এরা খুদি খুদি ভালুক, আর্কটনিক স্কোলেরিস। বাঘ আছে 7 রকমের, সাধারণ বাঘ, চিতাবাঘ, ক্লাউডেড লেপার্ড। এদের বক্সা পাহাড়ে পাওয়া যায়, আর নিওফেলিস নেবুলোজা, লেপার্ড ক্যাট, জাঙ্গল ক্যাট, নেসার ক্যাট, সিভেট ক্যাট। কেউ কেউ অবশ্য বিরল হয়ে আসছে। আমার বাগানে মাঝে মাঝেই চিতার উৎপাত হয়, পাতা তোলার সময় শ্রমিকরা আক্রান্ত হলে ব্যবস্থা নিতে হয়। বাগানের মধ্যে আমাকে ফাঁদ পাততে হয়েছে। গত রাতেই সেই ফাঁদে একটা প্রমাণ সাইজের চিতাবাঘ ধরা পড়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দিয়েছি, তারা এসে সাহেবকে নিয়ে যাবেন।
খাওয়া দাওয়া হয়ে গেলে বাইরের ঘরে এসে অর্জুন জিজ্ঞাসা করল,
আচ্ছা এই ব্যানার্জি টি গার্ডেন্সটা কোথায়?
ওটা ওই নীলগিরির ওপাশে।
আপনি কি নীল চ্যাটার্জিকে চেনেন?
কি সর্বনাশ, নীলকে আপনারা চিনলেন কি করে? বিশেষ করে আপনার তো ওকে চেনার কথাই নয়। ডুয়ার্সের এই তল্লাটে এমন কেউ নেই যে ওকে ভয় পায় না। ওর মন বলে কোনো বস্তু নেই।
সাধারণত একজন টি প্ল্যান্টার আর একজন সমশ্রেণীর মানুষ সম্পর্কে কটুকথা বলেন না। ডুয়ার্স দার্জিলিং এবং আসামে যে কটি চা বাগান আছে তার মালিক ম্যানেজারের খবর প্রত্যেকেই কম বেশি জানেন। একজন ভালো ম্যানেজার টানা একই বাগানে দীর্ঘকাল চাকরি করেছেন এমনটা অবশ্য খুব বেশি দেখা যায় না। যিনি ভালো কাজ জানেন তাকে অন্য কোম্পানি বেশি মাইনে দিয়ে নিয়ে যায়। ভানু বন্দ্যোপাধ্যায়ের ম্যানেজার হিসেবে সুনাম প্রচুর এবং সেই সঙ্গে ভদ্রলোক বলেও স্বীকৃত, তাই ব্যানার্জি টি এস্টেট সম্পর্কে তিনি আর মুখ খুললেন না।
এবার কিন্তু আপনাদের বিশ্রাম নেওয়া উচিত, আমার পাশের বাংলোয় সব ব্যবস্থা হয়েছে, চলুন ওখানে।
অর্জুনের নীল সম্পর্কিত কথাবার্তা চালিয়ে যেতে আগ্রহ ছিল, তার মনে পড়ল শিল্প সমিতি পাড়ার বরেন ঘোষালের ছোট ভাই ওই একই রকম বেপরোয়া গতিতে মারুতি চালায়। চা বাগান এলাকায় মালিক এবং সেই সঙ্গে ম্যানেজারই সব ছিল এতকাল। নীলের পক্ষে নিজের এলাকায় যা করা সম্ভব তা বরেন ঘোষালের ভাইয়ের পক্ষে জলপাইগুড়ি শহরে কি করে সম্ভব হচ্ছে? ওরা যে বাংলোয় গেল সেটা কাঠের এবং বিশাল, সমস্ত আধুনিক ব্যবস্থা আছে। দোতলার বিরাট বারান্দায় চা বাগানের দিকে মুখ করে চেয়ার টেবিল পাতা, তার সামনে সিলিংয়ে একটা প্রমাণ সাইজের মৌচাক ঝুলছে। মৌমাছিদের ভিড়ে সেটা টসটস করছে, ওদের সম্মিলিত আওয়াজ অদ্ভুত ভারী সুর তুলছিল। ভানু ব্যানার্জি অমল সোমকে একটা ঘরে নিয়ে গিয়েছিলেন, মেজর মৌমাছির চাকের নিচে চলে গেলেন। তার মাথা ঠিক দু হাত উঁচুতে চাকের শেষ, ওপর দিকে তাকাতেই কিছু একটা তার নাকের ডগায় পড়ল, সেটা আঙুলে তুলে দেখে নিয়ে জিভে ঘষলেন মেজর।
ডিলিশিয়াস, ভারী মধুর মধু,
বলতে বলতে চাকের নিচ থেকে সরে এলেন মেজর। কয়েকটা মৌমাছি ওই সময় তাঁর কাঁধ মাথায় এসে বসেছিল, চলে আসা মাত্র তারা উড়ে গেল। দুটো ঘর, একটায় অমলদা, অন্যটায় মেজরের সঙ্গে অর্জুন। অমলদা একা থাকতেই পছন্দ করেন। দ্বিতীয় ঘরে ঢুকে মেজর প্রথমেই বললেন,
ব্রিটিশ কালচার।
মানে?
ফুটবল খেলার মাঠের মতো বেডরুম, বাথরুমটায় না গিয়েও বলতে পারি হাডুডু খেলা যাবে, সঙ্গে নিশ্চয়ই সাজগোজ করার ঘরও আছে, দেখো গিয়ে।
মিলে গেল মেজরের অনুমান।
এদেশে চা বাগানের চর্চা ব্রিটিশরাই শুরু করেছিল, তাই ওদের প্রভাব সর্বত্র থাকবেই। আচ্ছা, আমাকে এখন একটু কাজে যেতে হচ্ছে, কোনো দরকার নেই তো?
নাথিং, পেট ভর্তি খাওয়ার পর ভালো বিছানা পাচ্ছি, আর কি চাই?
বাঘটাকে দেখা যাবে? নিশ্চয়ই, আমি আধ ঘন্টা বাদে একটা জিপসি পাঠিয়ে দিচ্ছি, ওটা নিয়ে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন, ড্রাইভার ছেলেটি বেশ ওস্তাদ।
আজকাল টের পাই বুঝলে, বয়স হচ্ছে একটু একটু করে, এখন শুতে পেলে আর কিছুর দরকার হয় না, আবার বেশিক্ষণ শোয়াও যায় না, যন্ত্রণা। আধ ঘন্টা পরে ডেকে দিও, সঙ্গে যাব, তাই আর চেঞ্জ করলাম না।
কথা শেষ হওয়া মাত্র নাক ডাকতে লাগলো মেজর। একটা মানুষ কতটা ভাগ্যবান হলে এমন সহজে ঘুমোতে পারে এবং অন্যের ঘুম নষ্ট করে অনায়াসে, তা মেজরকে না দেখলে বোঝা যাবে না। অর্জুন বাইরে বেরিয়ে চেয়ারে বসে মৌচাকের দিকে তাকালো। মোটা মোটা মৌমাছিরা জানলা দিয়ে উড়ে এসে চাকের গায়ে সেঁটে যাচ্ছে, পাশের গাছগাছালিতে পাখি ডাকছে, পৃথিবীটা কি সুন্দর এখানে। অমলদা কিছু বললে সে আজ পর্যন্ত অবাধ্য হয়নি, সে কারণে বলা মাত্র এখানে চলে এসেছে। এখানে আসার কারণ হিসেবে সেই ফুলটার হদিশের কথা বলা হয়েছে যার বুকের গন্ধে বিষ আছে, কিন্তু এ ধরনের ফুল থাকলে এতদিন নাম শোনা যায়নি কেন? জঙ্গল যতই বড় হোক, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তো সঙ্গে সঙ্গে এলাকাটা ঘিরে ফেলে ফুলের গাছগুলো নষ্ট করে দেবে, তা দিচ্ছে না কেন? যদি ধরে নেওয়া যায় ফরেস্ট ডিপার্টমেন্ট ব্যাপারটা জানে না, তাহলে তো আরো অবিশ্বাস্য হবে। যেখানে বিষ ছড়াচ্ছে সেখানে কেউ জানে না, আর বিদেশের কাগজে সে সম্পর্কে বিস্তারিত তথ্য ছাপা হচ্ছে। অর্জুন ঠিক করল সে নিজেকে একজন ট্যুরিস্ট ছাড়া কিছু ভাববে না, এই যাত্রায় নিছকই বেড়াতে আসা, এইভাবেই উপভোগ করবে। হঠাৎ ওর নজর গেল মৌমাছির চাকটার উপর, চাকের নিচের দিকের একটা অংশ আচমকা ঝুলে পড়েছে, এমনভাবে ঝুলেছে যে নিচে পড়ে যাওয়া অনিবার্য। সঙ্গে সঙ্গে একদল মৌমাছি ওপরের অংশ থেকে উড়ে এসে ঘিরে ফেলল জায়গাটাকে, তারপর ধীরে ধীরে আবার আগের আকারে নিয়ে গেল ওরা। অর্জুন মুগ্ধ হয়ে দৃশ্যটা দেখল। দুর্ঘটনা ঘটতে যাচ্ছে এ খবর ওরা কি করে পেল, এবং সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার অভ্যেস কেমন করে তৈরি হল তা নিয়ে ভাবতে গেলে কোনো থই পাওয়া যাবে না। শুধু এই শিক্ষা যদি মানুষও পেত। অমলদা শুয়ে শুয়েই বই পড়ছিলেন। সিএইচ স্টকলির লেখা স্টকিং ইন দ্য হিমালয়াস অ্যান্ড নর্দার্ন ইন্ডিয়া। খাঁচায় আটকানো চিতাবাঘ দেখার চেয়ে বই পড়া নাকি বেশি সুখের, তাই তিনি গেলেন না। প্রায় নতুন জিপসিতে অর্জুন আর মেজর বসে পড়ল। ড্রাইভারের নাম বৃন্দাবন, বয়স 30-এর নিচে, কথা বলার জন্যে মুখিয়ে ছিল। ফ্যাক্টরি এলাকা ছাড়িয়ে চা বাগানের মধ্যে ঢুকেই বলল,
স্যার এর আগে চিতাবাঘের গায়ে হাত দিয়েছেন?
চিতাবাঘ কি বাড়ির কুকুর যে গায়ে হাত বোলাবো?
আমি বুলিয়েছি স্যার। হ্যাঁ, আসলে খাঁচাটা ছোট, তো পেছন থেকে গায়ে হাত দিলে বাঘটা কিছু বলতে পারে না। এটা একদম খাঁটি চিতা।
দূর থেকেই জায়গাটা বোঝা গেল। বেশ কিছু আদিবাসী মানুষ ভিড় করে আছে, জিপসি দেখে তারা একটু সরে দাঁড়াল। বৃন্দাবন তাঁতে নিয়ে এলো খাঁচার সামনে। ফুট দশেক লম্বা, 5 ফুট চওড়া একটা মজবুত খাঁচা জঙ্গলের মধ্যে এমনভাবে লুকিয়ে রাখা আছে যে চট করে বোঝা যায় না। চিতাবাঘটা প্রমাণ সাইজের, দুটো থাবা সামনে রেখে চুপচাপ বসে মানুষ দেখছে। পাশে একটা ছাগলের অবশিষ্ট পড়ে আছে, ওই ছাগলটাকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল। মেজর একটু ঝুঁকে এগোতেই চিতাবাঘটা চট করে সোজা হওয়ার চেষ্টা করল এবং সঙ্গে সঙ্গেই চাপা গর্জন করে উঠল। মেজর হকচকিয়ে গিয়ে দুপা পিছিয়ে এসে বললেন,
ব্যাপার?
চিতা থাবা তুলে সামনের বন্ধ দরজায় আঘাত করল। চারপাশের দর্শকরা এতে খুব মজা পেল, এতক্ষণ জন্তুটা চুপচাপ বসে থাকায় তাদের আনন্দ হচ্ছিল না। বাঘটাকে খোঁচানো নিষেধ, তাই তারা ধৈর্য ধরে বসেছিল। মেজরকে দেখে বাঘের প্রতিক্রিয়া হওয়ায় তারা উৎসাহিত হয়ে মেজরকে অনুরোধ করতে লাগলো আবার খাঁচার সামনে এগিয়ে যেতে।
ওরা আমাকে কি মনে করেছে, ক্লাউন? দেব নাকি টিম্প্যানির ধমক?
সেটা আবার কি?
টিম্প্যানির ঢাকের নাম শুনুনি, আফ্রিকায় খুব জনপ্রিয়। সেই ঢাক বাজলে জঙ্গলে জঙ্গলে খবর ছড়িয়ে যায়, ওই ঢাক থেকেই আমার ধমক।
কিন্তু বাঘটা আপনাকে দেখে এতটা খেপে যাচ্ছে কেন বলুন তো?
খেপে যাচ্ছে কোথায়? আবার সেই একই ভুল করছো, গর্জন শুনেই মনে করলে খেপে যাচ্ছে। জন্তু জানোয়ারের ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করো, ও আমার সাহায্য চাইছে। ওকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কখন নিয়ে যাবে?
আজই নিয়ে যাওয়ার কথা।
এই এলাকায় আর কোনো বাঘ টাঘ আছে?
হ্যাঁ, আরো দুটো আছে। গত সপ্তাহেই একটা বাঘ দুটো গরুকে মেরেছে। এখন তো বাগানের সবাই বাঘের ওপর খুব রেগে আছে।
এখান থেকে বেরিয়ে চলো, বাঘটার অসহায় অবস্থা দেখতে আমার মোটেই ভালো লাগছে না।
ওরা জিপসিতে বসতেই চিতাটা ডেকে উঠল। মেজরের চলে যাওয়া যেন বেচারা পছন্দ করছে না।
আপনাকে ওর মনে হয় পছন্দ হয়েছে।
মেজর অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন।
বুঝলে বৃন্দাবন, আমরা একটু আশেপাশে ঘুরে আসতে চাই।
বলুন স্যার, কোথায় যাবেন?
এই সুহাসিনী চা বাগানের কাছেই শুনেছি পার্বতী বড়ুয়া নামে একজন বিখ্যাত মহিলা থাকেন।
বুঝেছি, কিন্তু পার্বতী দিকে এখন এদিকে আছেন? ঠিক আছে, চলুন ঘুরে আসি, বেশি দূরে তো নয়।
সেই লেডি উইথ অ্যান এলিফ্যান্ট,
আমি যা শুনেছি তা ঠিক হলে কমই বলা হলো। উনি গৌরীপুরের রাজ পরিবারের মেয়ে, ওর বাবা হচ্ছেন প্রকৃতিশ বড়ুয়া, হয়তো নাম শুনে থাকবেন।
লালজি? হ্যাঁ, ওকে লালজি বললে সবাই চিনত, একদম বুড়ো বয়সেও হাতি নিয়ে ঘুরতেন।
ওড়িপুর মানে তো আসামে।
হ্যাঁ, তবে প্রকৃতিশ বড়ুয়ার দাদা ছিলেন বাঙালির গর্ব। আমাদের বাংলা সিনেমার প্রথম দিকে তার অবদান চিরস্মরণীয়। আপনি নিশ্চয়ই প্রমথেশ বড়ুয়ার ছবি দেখে থাকবেন।
মাই গড, আমার ফেভারিট হিরো ছিল হে। ওকে নকল করে একসময় আমি শার্ট বানাতাম বড়ুয়া কলার। রাজকুমার ছিলেন, রাজকুমার। আচ্ছা, ইন্টারেস্টিং। ওর ভাইজি পার্বতী বড়ুয়া।
একটা ভাঙা ব্রিজের পাশ দিয়ে জিপসি নেমে গেল। বোড়াতে এখন জল নেই। তারপর কাঁচা পথ ধরে এগোতে লাগলো দুলতে দুলতে। গাড়ির পেছনে ধুলোর ঝড় উঠেছে। এখন বিকেল, তবে সন্ধে নামতে কিছুটা সময় বাকি। মিনিট পাঁচেক যাওয়ার পর ওরা নিচের মাঠে একটা কাঠের বাড়ি দেখতে পেল।
যাক, পার্বতী দি আছে।
কি করে বুঝলে?
ওপাশে দেখুন, দুটো হাতি দাঁড়িয়ে আছে।
জিপসির আওয়াজ পেয়ে গাছের তলায় দাঁড়ানো হাতি দুটো কান খাড়া করল। একজন কয়েক পা এগিয়ে এসে থমকে দাঁড়াল। বাড়িটার কাছে এসে নিরাপদ দূরত্ব থেকে হর্ন বাজাতে লাগলো বৃন্দাবন। খুব সাধারণ হালকা কাঠের বাড়ি, কোন রকম জাঁকজমক নেই। তার দোতলার বারান্দায় একটি শীর্ণ শরীর দেখা গেল।
সাহেবের বন্ধুরা এসেছেন আপনার সঙ্গে দেখা করতে, নিয়ে আসব।
মহিলা হাত নেড়ে আসতে বললেন। তারপর তিনি নিচে নেমে গেলেন। ওরা নেমে এগিয়ে গেল। ফর্সা ছিপছিপে রোগা আটপৌড়ে চেহারার তিরিশের কাছাকাছি মহিলা তখন হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। কাছাকাছি আসতেই বললেন,
আসুন, আপনারা ভানুদার বন্ধু যখন, তখন আমারও দাদা।
কল্পনার সঙ্গে বাস্তবের সংঘাত প্রায়ই হয়, কিন্তু তাই বলে এই রকম? অর্জুন ভেবেছিল এই পার্বতী বড়ুয়া হান্টারওয়ালি টাইপের কেউ হবেন, কিন্তু আটপৌড়ে শাড়ি পরা মহিলাকে দেখে দিদি ছাড়া কিছু ভাবা যায় না। খুব যত্ন করে পার্বতী ওদের দোতলার বারান্দায় নিয়ে এলেন। কয়েকটা বেটে চেয়ার আছে সেখানে। বৃন্দাবন নিচে রইল।
লেবু চা বলছি আপনাদের জন্য। হ্যাঁ,
বারান্দার এক কোণে গিয়ে নিচের দিকে মুখ করে কাউকে চা তৈরির নির্দেশ দিলেন পার্বতী।
আপনি এখানে একা থাকেন ভাবতেই পারছি না।
অসুবিধে কোথায়?
না মানে আপনার ভয় লাগে না?
ওরা আছে, জঙ্গলের দেবতা, ওরা সঙ্গে থাকলে আমি জমকেও ভয় পাই না।
যদিও অর্জুন বুঝল ওর কাজের মহিলা এখানে আছেন, কিন্তু সেই বৃদ্ধার থাকা না থাকা হয়তো একই।
আপনার অসুবিধে হয় না?
না, কিসের অসুবিধে? সবই তো আছে এখানে। নিজেই নলকূপ ইলেকট্রিক আনিয়েছি খুব লড়াই করে। খাইদাই বাসি বাজাই। অবশ্য প্রায় বেরিয়ে যেতে হয় এ জঙ্গল সে জঙ্গলে। এখানে আর থাকি কতদিন, এই মাসই থাকে। এদিকের মানুষ সাহস খুব। তা আসুন কাজের কথা বলি, এত কষ্ট করে এখানে এলেন কেন?
বিদেশের একটা কাগজে পড়েছি এদিকের জঙ্গলে নাকি এখন এক ধরনের ফুল ফোটে যার গন্ধ নাকে গেলে বড় জন্তুও মারা যায়। আসলে আমি একজন অভিযাত্রী, পৃথিবীর নানা প্রান্ত ঘুরেছি, মেরুতেও অভিযান করেছি। খবরটা পেয়ে আর স্থির থাকতে পারলাম না।
ফুলটাকে পেয়েছেন?
আমরা আজই জলপাইগুড়ি থেকে এখানে এসেছি।
কি জানি বাবা, এতকাল এখানে পড়ে আছি, কোনোদিন তো শুনলাম না এমন কোনো ফুলের কথা। কাগজে ওরকম উল্টোপাল্টা অনেক কিছুই লেখে সবাই। এই যেমন ধরুন, আমাকে নিয়ে বিদেশের কাগজে লিখল আমি নাকি ম্যাজিক জানি, তাই হাতিরা আমার কথা শোনে। আবার আরেকটা কাগজ তো লিখল আমি নাকি কুইন অফ ফরেস্ট, ভাবুন তো। কিন্তু আপনি আমার কাছে গেলেন।
দিদি, আপনার কথা আমি খুব শুনেছি, আপনাকে দেখার আগ্রহ ছিল। বুদ্ধদেব গুহর লেখায় আপনার বাবার কথা পড়েছি। এবারে তো কাছাকাছি যখন এলাম তখন ঠিক করলাম যে আলাপটা এবার সেরে ফেলতে হবে।
এই সময়ে দুটো প্লেটে গরম গরম সুজির হালুয়া এসে গেল, সঙ্গে চা। পার্বতী একটা বেতে টুলে ডিশ দুটো রেখে বললেন,
নিন খেয়ে নিন।
সুজি মিষ্টি দেওয়া?
হ্যাঁ, কেন, আপনার মিষ্টি খাওয়া বারণ।
হ্যাঁ মানে রক্তে চিনির পরিমাণ বাড়ছে।
বারুক, আপনাকে একটা টোটকা দিচ্ছি, সপ্তাহে দুদিন বাজার থেকে একটা ছোট চারাপোনা কিনে আনবেন, মাছটা যেন জ্যান্ত হয়। এবার ওর পিত্তিটা ঠিকঠাক বের করে পাকা কলার ভেতরে ঢুকিয়ে খেয়ে নেবেন। সুগার বেশি থাকলে একদিন অন্তর খাবেন, দেখবেন অসুখটা আর শরীরে নেই।
চারাপোনা মানে? চারাপোনা মানে
ওই রুই মৃগেলের বাচ্চা। আপনাকে বাজারে নিয়ে গিয়ে দেখিয়ে দেব।
ডিলিশিয়াস।
তা দিদি, আপনার সঙ্গে হাতিদের সম্পর্ক কতদিনের?
ছমাস বয়স থেকে বাবার কোলে চেপে জঙ্গলে জঙ্গলে ঘুরতাম। আমি যা জেনেছি তা বাবার কাছ থেকেই পাওয়া। ওনাকে সরকার খুব সম্মান করত, উপদেশটা করে রেখেছিল। তখন আবহাওয়া অন্যরকম ছিল, এখন যেমন বেশিরভাগ মানুষ দায়িত্বহীন, জঙ্গলকে না ভালোবেসে ফরেস্টের চাকরি করে। এই তো কিছুদিন আগেই রাত্রেবেলা জিপ এলো আমার কাছে, শুনলাম মাদারিহাট জঙ্গলে একটা হাতি খুব অসুস্থ হয়ে পড়ে আছে। তা আমি গেলাম, সারা রাত থেকে হাতিটাকে সুস্থও করে তুললাম। এরপরে কি কি করতে হবে বলেও এলাম, কিন্তু ওরা তা করেনি। পরে খবর পেলাম বেচারা মারা গেছে। এসবে মন খারাপ হয়ে যায়।
আমি শুনেছি ভুটান থেকে নাকি একদল মানুষ আসে হাতি ধরবার জন্য।
হ্যাঁ হ্যাঁ, ওরা আমার বাবার আমল থেকেই আসে, বছরে দু তিন মাস। অদ্ভুত ধৈর্য। সরকার যে কটা বাচ্চা হাতি চান তা আমি ওদের নিয়ে ধরে দিই, যা টাকা পাওয়া যায় তার অনেকটাই ওদের দিয়ে দিই। জীবন বিপন্ন করে রোজগার করতে হয় ওদের।
বিপন্ন বলছেন কেন?
একটু অসতর্ক হলেই প্রাণ যাবে হাতির পায়ে।
তা আপনার কথা হাতিরা শুনবে না?
শোনে কখনো? যে মা জানছে তার বাচ্চাকে আমি নিতে এসেছি সে কখনো আমাকে পছন্দ করবে? কখনো না। সে অনেক গল্প, নিন চা খান।
আপনি সুন্দরকে চেনেন?
হ্যাঁ, তা ওকে আপনি চিনলেন কি করে?
দুদিন আগে ওকে ধরেছিলাম জলপাইগুড়িতে। অদ্ভুত ধরনের পাখি খাঁচায় করে নিয়ে যাচ্ছিল বিক্রি করতে। আমি ওকে পুলিশে দিতে চেয়েছিলাম, শেষ পর্যন্ত আমায় কথা দিল যে চাকরি পেলে আর পাখি চুরি করবে না। আমার সঙ্গে ডিএফওর কথা হয়েছে, তাই ওর খোঁজ করছি।
আর আপনি কি মনে করেন চাকরি পেলে সুন্দর পাল্টে যাবে?
আমার কাছে তো শপথ করেছে।
কি জানি বাবা, তবে আজকাল বিশ্বাস করতে কষ্ট হয়। লোকটা একটা ক্রিমিনাল। প্রথম প্রথম টিয়া ময়না ধরত, সংসারী মানুষের শখ মেটাতে ওইসব পাখিদের খাঁচায় ঢুকতে হতো। তারপর কানে এলো সুন্দর নাকি আর টিয়া ময়না ধরে না, ও ধরছে হিল প্যাট্রেস, লেজার ফ্লোরিকেন অথবা রিটার্ন। আমি অনেক বলেছি কিন্তু কোনো কথা কানে তুলেনি। শুনেছি মাঝে মধ্যেই ওর কাছে গাড়ি চালিয়ে লোকজন আসে, কি বলে তা জানি না, কিন্তু অবস্থা ফিরে যাচ্ছে সুন্দরের। এসব পাখি ধরার জন্য যেমন ওর শাস্তি হওয়া উচিত, তেমনি যারা ওর কাছ থেকে এই পাখিগুলো কেনে তাদেরও জেলে পাঠানো দরকার।
সুন্দর কোথায় থাকে?
বেশি দূরে নয়, আবার বাড়িতে আসার যে ভাঙা ব্রিজটা দেখলেন, তার থেকে সিকিমাইল মাদারিহাটের দিকে গেলে ডান হাতে ছোট্ট গ্রাম পাবেন। এদিকে আবার পায়ে হাঁটা পথ আছে আরো কম দূরত্বের। আমি তো আজকাল ওর মুখটাই দেখতে চাই না।
কিন্তু ও তো আপনার নাম করেছে, আর এমন ভাবে বলেছে যাতে মনে হয় আপনাদের সম্পর্ক বেশ ভালোই।
বদমাস। আসলে জানে আমি ওর বউ ছেলেকে ভালোবাসি। যখন ওর রোজগার ছিল না তখন ওদেরকে ডেকে এনে খাওয়াতাম। সুন্দরের ছেলেটা হাতির সঙ্গে খুব থাকতে ভালোবাসে, হাতির কাজ শিখতে চায়। মাত্র 7 বছর বয়স কিন্তু স্বচ্ছন্দে হাতির পিঠে উঠে যায়। দেখুন, ওর বাপকে যদি চাকরি করে দিতে পারেন তাহলে পরিবারটা রক্ষা পায়। উফ, এই সময় আবার কে এসেছে?
খুব ক্ষীণ একটা আওয়াজ এগিয়ে আসছিল, আওয়াজটা গাড়ির ইঞ্জিনের। তারপরেই ওরা গাড়িটাকে দেখতে পেল, নীল মারুতি। বাঁক নিয়ে যেই দেখল আরেকটি জিপসি দাঁড়িয়ে আছে, অমনি মারুতিটা থেমে গেল। মারুতিতে দুজন আরোহী। তারপরই হর্ন বাজালো। অর্জুন দেখল আওয়াজ হওয়া মাত্র হাতি দুটো ধীরে ধীরে এদিকে এগিয়ে এলো। তাই দেখে তাদের ড্রাইভার চটপট গাড়িতে উঠে বসল। একেবারে বাড়ির সামনে পৌঁছে হাতি দুটো স্থির হয়ে দাঁড়ালো, যেন তাদের অতিক্রম করে কেউ যেন পার্বতীর কাছে পৌঁছতে না পারে এমন ভঙ্গি। মারুতির লোক দুটো কি করবে বুঝতে পারছিল না, হাতি দুটোর ভঙ্গি ওদের সাহস কেড়ে নিয়েছে। একজন চিৎকার করল,
ওখানে কেউ আছেন?
কি চাই ভাই?
আপনি পার্বতী বড়ুয়া?
আগে হ্যাঁ।
আচ্ছা, সুন্দর কি এখানে এসেছে?
প্রশ্নটা শুনে অর্জুন চমকে তাকালো, এবং তারপরেই সে চিনতে পারল বক্তাকে, বরেন ঘোষালের ছোট ভাই। হাবুকে সেদিন প্রায় ধাক্কা মারছিল যে
এখানে সে আসবে কেন।
সেটা আপনি জানেন? আমরা খবর পেলাম ওখানে আসতে পারে, তাই জিজ্ঞেস করছি।
আপনারা কারা?
এবার জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না ওরা। ওই ছোট রাস্তাতেই গাড়ি ঘুরিয়ে ফিরে গেল দ্রুত গতিতে। গাড়ির আওয়াজ মিলিয়ে যাওয়া মাত্র হাতি দুটো বেশ সহজ হয়ে শুঁড় নেড়ে ফিরে যাচ্ছে নিজের জায়গায়, আর পাশের জঙ্গল থেকে বেরিয়ে আসছে একটা বাচ্চার সঙ্গে ঘোমটা টানা মহিলা।
দেখলেন, নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে, সুন্দরের বউ ছেলে এসেছে।
বাচ্চাটা এদিকে না এসে হাতিদের কাছে চলে গেল, নিজের মনে কথা বলে চলেছে সে। একটা হাতি বসে পড়তেই সে চট করে হাতির পিঠে উঠে একেবারে আকাশের দিকে মুখ করে চিত হয়ে শুয়ে পড়ল। মহিলাটি সিঁড়ির নিচে এসে দাঁড়াতেই পার্বতী জিজ্ঞেস করলেন,
কি ব্যাপার, সুন্দরের কি হয়েছে?
মহিলা দিশি ভাষায় জড়ানো গলায় যা বলল তার সারার্থ হল, এবার শহর থেকে ফিরে এসে সুন্দরের হাবভাব পাল্টে গিয়েছিল। কেবলই বলতো অনেক অন্যায় করেছি আর নয়, এবার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। ঘর থেকে বের হতো না। গম্ভীর মুখ দেখে মহিলা কিছু বলতে সাহস পায়নি। গতকাল হাসিমারা থেকে একটা লোক এসেছিল ডাকতে, সে দেখা করেনি, স্ত্রীকে বলেছিল বলতে বাড়ি নেই। লোকটা বলে গিয়েছিল সুন্দর যেন নীলবাবুর সঙ্গে দেখা করে। শোনার পর বেশ ভয় পেয়ে যায় সুন্দর, স্ত্রীকে বলে কিছুদিনের জন্য সে এই জঙ্গল ছেড়ে চলে যাবে, দরকার হলে আরো ভেতরে ভুটানের জঙ্গলে ঢুকে যাবে, যা টাকা আছে তাতেই বউ যেন কোনো মতে চালিয়ে নেয়। জলপাইগুড়ি থেকে কেউ যদি তাকে চাকরি করার জন্য খোঁজ করে তাহলে বলতে হবে পরে দেখা করবে। মহিলা অনেক জিজ্ঞেস করা সত্ত্বেও সুন্দর কারণ বলেনি। আজ একটু আগে ওই নীল গাড়িটা সুন্দরের খোঁজে এসেছিল, ও সঙ্গে সঙ্গে পেছনের দরজা দিয়ে জঙ্গলে ঢুকে যায়। এখন দুশ্চিন্তায় মাথা ঠিক রাখতে পারছে না মহিলা, তাই ছেলেকে নিয়ে ছুটে এসেছে পার্বতীর কাছে।
আমার কথা ওদেরকে কে বলেছে, তুমি?
মহিলা মাথা নেড়ে হ্যাঁ বলল।
কি করি বলুন তো, এবার নিশ্চয়ই কোথাও কোনো অন্যায় করে এসেছে, তাই লোকজনকে খুঁজছে। এখন উপায় না দেখে বউ ছেলেকে ফেলে জঙ্গলে পালিয়ে গেছে। দেখুন তো, এইরকম লোককে কখনো বিশ্বাস করা যায়? আপনিই বলুন না।
হয়তো আপনি যা ভাবছেন তার নাও হতে পারে। শুনলেন তো, শহর থেকে ফিরে আসবার পর ওর মধ্যে পরিবর্তন এসেছিল। আসলে আমার যা ধারণা, লোকটার মধ্যে অন্যায় বোধ ছিলই, হয়তো আমার সঙ্গে কথা বলার পর সেটা বেড়ে যাওয়ায় ও নিজেকে গুটিয়ে নিয়েছিল। এই লোকগুলো হয়তো কোনো অন্যায় কাজে ওকে লাগাতে চায় বলেই ও জঙ্গলে লুকিয়ে থাকতে চাইছে। তবে সুন্দরকে না পেলে এর কোনো কারণ জানা যাবে না। তবে ওই নীল গাড়ির ড্রাইভার লোকটা খুব একটা সুবিধের নয়। জলপাইগুড়ির শিল্প সমিতি পাড়ার বরেণ ঘোষালের ছোট ভাই, উনি মুম্বাইয়ে থাকেন, সম্প্রতি উদয় হয়েছেন। কিন্তু ওই মহিলা বললেন যে একটা লোক এসে নাকি হুকুম করে গিয়েছিল নীলুবাবুর সঙ্গে দেখা করতে। এই নীলুবাবুর পরিচয়টা আপনি জানেন?
ব্যানার্জি টি এস্টেটের ওনারের ভাই, শুনেছি খুব বাজে লোক, কিন্তু আমার সঙ্গে কখনো পরিচয় হয়নি।
এই নীলুবাবুর সঙ্গে বরেণ ঘোষালের ছোট ভাইয়ের একটা যোগসূত্র থাকা খুব একটা অসম্ভব নয়। অন্তত গাড়ি চালানোর ব্যাপারে দুজনের তো চমৎকার মিল, কিন্তু এই জঙ্গলে কোনো মানুষের পক্ষে বেশি দিন লুকিয়ে থাকা কি সম্ভব? যতদূর জানি এদিকের জঙ্গলে ফলটল তেমন একটা নেই।
হ্যাঁ, তা আপনি ঠিকই শুনেছেন, মানুষ যেসব ফল খেয়ে বেঁচে থাকে তা পাওয়া যাবে না। তবে মাটির নিচে যেসব হয়, যেমন ওই শাকালু, সেসব খুঁজে পাওয়া অসম্ভব নয়। তাই সুন্দরকে খাবারের জন্য বেরিয়ে আসতে হবেই। তবে এদিকে সে নাও আসতে পারে, জঙ্গলের বুকেই ছোটখাটো পাহাড়ি গ্রাম আছে, সেখানেই যাওয়া ওর পক্ষে স্বাভাবিক। কিন্তু এদের এখন কি বলি বলুন তো। ঠিক আছে, তুমি ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যাও, মনে হয় রাত নামলে সুন্দর বাড়িতে ফিরে যাবে, আর যদি না যায় তাহলে কাল সকালে এসো আমার কাছে।
মহিলা দ্রুত জঙ্গলের মধ্যে ঢুকে গেল, ও পাশে ছেলেটা তখনও হাতি পিঠে শুয়ে আছে।
জুনিয়র টর্চন,
মধু নেমে আয়, সন্ধে হয়ে আসছে।
আচ্ছা, ন্যাশনাল জিওগ্রাফিকের যে সংখ্যায় আপনার ছবিটা ছাপা হয়েছিল সেটা আপনার কাছে আছে? থাকলে একবার দেখতাম।
পার্বতী ভেতরে চলে গেলেন। এই সময় দূরে রেলের কয়লার ইঞ্জিনের হুইসল শোনা গেল, আর তারপরই চরাচর কাঁপিয়ে একটা রেলগাড়ি দূরের জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেল আসামের দিকে। শেষ আলোয় মাখামাখি আকাশ এবং জঙ্গলের পটভূমিকায় রেলগাড়ির চলন্ত দৃশ্য কি মনোরম! ছেলেটা চট করে হাতির ওপর উঠে দাঁড়িয়ে সেই রেলগাড়ি ছুটে যাওয়া দেখছিল। হঠাৎই অর্জুনের মনে পড়ে গেল পথের পাঁচালির অপুর রেলগাড়ি দেখার দৃশ্য। ওই ছেলেটার সঙ্গে অপুর এই মুহূর্তে কোনো পার্থক্য নেই, দুজনের চোখের অভিব্যক্তি একই। পার্বতী একটা ঝকঝকে রঙিন পত্রিকা নিয়ে এলেন, পৃথিবীর অন্যতম মূল্যবান পত্রিকা, যার মলাটে হাতির পিঠে বসে থাকা পার্বতীকে দেখা যাচ্ছে। পার্বতী সম্পর্কে একটা সুন্দর ক্যাপশন রয়েছে মলাটে, ভেতরেও তাকে নিয়ে অনেকটা লেখা।
এটা বেরোনোর পর আপনার সঙ্গে কেউ যোগাযোগ করেনি?
হ্যাঁ, বিদেশিরা করেছেন। তারা ক্যামেরা নিয়ে আসেন টিভির জন্য। এই তো বিখ্যাত একজন ইংরেজ সাহেব আসছেন দিল্লিতে, তিনি আমার সঙ্গে নাকি দেখা করতে চান। তার অফিসের লোকজন আমাকে দিল্লিতে যেতে লিখেছেন। কে যাবে, আমার কাজ নেই নাকি? যাদের দরকার তারা আসুন আমার কাছে, আমি কেন যাব? সেরকমটাই জানিয়ে দিয়েছি।
দিদি আজ উঠি, আলাপ করে খুব ভালো লাগলো, আবার আপনার কাছে আসব।
আসুন ভাই, এসেই জিজ্ঞেস করেছিলেন এখানে একা থাকতে ভয় লাগে কিনা। বনের জন্তুকে আমি মোটেই ভয় করি না, ভয় মানুষকে। মানুষের মতো লোভী জানোয়ার ভগবান আর সৃষ্টি করেননি।
সন্ধ্যের পরেই চা বাগানে শ্রমিকপল্লীতে মাদল বাজে। আজ হালকা জ্যোৎস্না উঠেছে। বাংলোর বারান্দায় বেতে চেয়ারে বসে অমল সোম বললেন,
পার্বতীকে কখনো দেখিনি, কিন্তু ওর বাবা লালজিকে আমি ভালোই চিনতাম। ভানুবাবু, আপনার সঙ্গে নিশ্চয়ই পরিচয় ছিল?
হ্যাঁ, ভালোই আলাপ ছিল। সারা জীবন জঙ্গলে ঘুরেছেন, রাজবাড়ির ছেলে হয়েও প্রচুর ইন্টারেস্টিং গল্প শোনা যেত। ওর মেয়ে এই পার্বতী অনেকখানি বাবার স্বভাব পেয়েছে।
ভানু ব্যানার্জি এখন পাজামা পাঞ্জাবি পরে দিব্যি বাঙালি হয়েছেন। অর্জুন চারপাশে তাকিয়ে দেখছিল। হালকা স্বরের মতো জ্যোৎস্নায় গাছপালায় ঘেরা বাংলোর চৌহদ্দিকে কি মনোরম মনে হচ্ছে।
অর্জুন, তুমি সুন্দর নামের পাখি চোরটার জন্য চাকরির চেষ্টা করছ, কি মনে করেছ ও শুধরে যাবে?
যেতে পারে, শুনলাম জলপাইগুড়ি থেকে ফিরে এসে নাকি লোকটার প্রচণ্ড পরিবর্তন হয়েছে। ঘর থেকেই বেরোয়নি, তারপর পুরনো লোকজন দেখা করতে চায় বলে সে বাড়ি ছেড়ে জঙ্গলে গিয়ে লুকিয়েছে। আমার তো মনে হয় ওকে সাহায্যই করা উচিত।
বন্ধুদের সঙ্গে দেখা করতে চায় না বলে সে জঙ্গলে গিয়ে লুকোবে কেন?
হয়তো ওর সেই সব বন্ধু অন্যায় কাজকর্ম করে থাকে।
নীল কখন কি করবে তা প্রেডিক্ট করা খুব মুশকিল। ব্যানার্জি টি গার্ডেন্সে এখন কোনো শ্রমিক বিক্ষোভ নেই। গত বছরে বিক্ষোভ করতে পারে এমন তিনজন শ্রমিক নেতার মৃতদেহ তোর্ষা নদীর চরে পাওয়া গিয়েছে। পুলিশ খুনিকে ধরতে পারেনি, কিন্তু শ্রমিকরা বুঝে গিয়েছে বিক্ষোভ জানালে তাদেরও একই অবস্থা হবে।
এ যে দেখছি ডিক্টেটরশিপের চেয়েও খারাপ অবস্থা। পুলিশ কি জন্য আছে? হ্যাঁ, আপনারা ওর অন্যায়ের প্রতিবাদ করছেন না কেন?
দেখুন, শহর গ্রামগঞ্জের সঙ্গে চা বাগানের পার্থক্য হচ্ছে এখানে গাছপালা বেশি, মানুষ কম। যে মানুষেরা থাকেন তারা এক একটা ছোট গোষ্ঠীতে চা বাগানকে কেন্দ্র করে থাকেন। কিছুদিন আগেও পুরো ডুয়ার্স ম্যানেজারের শাসনে শাসিত হতো। এখনও আমরা অন্য বাগানের সমস্যায় নাক গলাই না, তার জন্য অ্যাসোসিয়েশন আছে। নীল চ্যাটার্জি যতক্ষণ আমাকে বিব্রত না করছে ততক্ষণ আমি আমার বাগান নিয়েই ব্যস্ত থাকব। যাক, আপনারা কি কালই নীলপাড়া ফরেস্টে যেতে চান?
সেই রকমই তো ইচ্ছে আছে।
তা বেশ তো, আপনারা আমার এখান থেকেও যাতায়াত করতে পারেন, একটু সময় লাগবে হয়তো।
মধু চা বাগান কিরকম? এপিরাই ওখানে বোধ হয় আমাদের জন্য ব্যবস্থা করেছেন।
আপনারা কি ফরেস্টের ভেতরে থাকতে চান? একটা বাংলো আছে, কোচবিহার থেকে বুক করতে হয়। আমি চেষ্টা করতে পারি।
দ্যাটস গুড। জঙ্গলের ভেতরে থাকার থ্রিলই আলাদা। তারপর এদিকে এসে যখন শুনলাম চিতা চিতা আছে, তখন আমি ওই বাংলোয় থাকতে চাই।
কোচবিহার থেকে অনুমতি আনতে দুপুর হয়ে যাবে। ঠিক হল লাঞ্চ সেরে ওরা এখান থেকেই জঙ্গলে চলে যাবে। ডিনার শেষ করে শুতে যাওয়ার সময় ভানু ব্যানার্জি তাঁর বাংলোর বেয়ারার হাত দিয়ে চিরকুট পাঠালেন। তাতে লেখা, তিনি কোচবিহারের ডিএফওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। অমল সোমের কথা বলতেই ভদ্রলোক জানিয়েছেন আগামীকাল সকালে তিনি নিজেই চলে এসে বাংলোর ব্যবস্থা করে দেবেন।
বাহ, এদিকের কর্তারা দেখছি আপনাকে খুব খাতির করে। আপনার জন্য আমার গর্ব হচ্ছে মিস্টার সোম।
অমল সোম কোনো কথা বললেন না। সকাল 10:30 কোচবিহার ডিএফওর অনুপম ত্রিবেদী জিপ নিয়ে এলেন। অমল সোমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর তিনি সেই যে ঘরে ঢুকেছেন আর বেরোনোর নাম নেই। ভদ্রলোকের এত কি কথা থাকতে পারে বারান্দায় বসে মেজর ভেবে পাচ্ছিলেন না।
ব্যাপারটা কি জানো?
কোন ব্যাপার?
এই যে জলপাইগুড়ির পুলিশ সুপার তোমার দাদার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তারপর আবার এখানে জেলার ফরেস্টের বড় কর্তা স্বয়ং এসে আলোচনায় বসেছেন, রহস্যময়।
অমলদার নিজে থেকে না বললে আপনাকে চুপচাপ অপেক্ষা করতে হবে কখন রহস্যের সমাধান হয়। তবে ডিএফও সাহেব এসেছেন যখন, তখন ফরেস্ট বাংলোয় আরামে থাকা যাবে। এদিকে বাংলোর বাবুর্চিরা দারুণ মুরগির মাংস রান্না করে।
মুরগি? মুরগি খাওয়া আমি ছেড়ে দিয়েছি হে।
হ্যাঁ, সে কি? কিন্তু আপনি যে পাঁঠার মাংস খান?
হাই, তার কারণ পাঁঠার মতো নির্বোধ প্রাণী পৃথিবী থেকে চলে গেলে কোনো ক্ষতি হয় না। তুমি কত বড় মুরগি দেখেছ?
মুরগি দেখেছি বড়, কত হবে? 2-2.5 কেজির
তো। আমি অবশ্য ওজন করতে পারিনি, দাঁড়িপাল্লা ছিল না, তবে 4 জন পোর্টার বেশ কসরত করে ওকে তুলেছিল। ঘটনাটা বলি শোনো। সেবার আফ্রিকায় গেছি বিশ্রাম নেব বলে। আমার বন্ধু লোপেজ থাকতো জাইরে নদীর কাছে, সারা বছর বৃষ্টি হয় সেখানে। তা লোপেজের সঙ্গে আমি কিনসামা শহর থেকে 80 মাইল দূরে এক জঙ্গলে তাঁবু ফেলে তোফা ছিলাম। লোপেজ বলেছিল বৃষ্টি বেশি হলেও সব খুব ছাড়া হিংস্র প্রাণী ওদিকে বড় একটা নেই। তা একদিন বৃষ্টি নেই দেখে জাইরে নদীর ধারে গিয়েছিলাম। চারপাশে মাথা সমান ঝোপ, হঠাৎ শব্দ শুনে দেখি উট পাখির মতো একটা প্রাণী আমাদের দিকে তাকিয়ে আছে। লোপেজ বলল পালাও, এরা মাঝে মাঝেই হিংস্র হয়। আমরা দৌড়তে লাগলাম, সঙ্গে সঙ্গে প্রাণীটাও পেছনে ধাওয়া করল কঁক করতে করতে। এমন বিভৎস গলা আর ডানার আওয়াজ আমি জীবনে কখনো শুনিনি। প্রাণ বাঁচাবার তাগিদে লোপেজ গুলি চালালো, দুটো গুলিতেই ওটা পড়ে গেল ধূপ করে। তখন কাছে গিয়ে দেখলাম ওটা উট পাখি নয়, মুরগি।
একটা মুরগি আপনাদের তেড়ে এসেছিল?
ইয়াস মাই বয়। পুঁচকে মুরগিগুলোকে দেখোনি শত্রু দেখলে তেড়ে যেতে? তা লোপেজের লোকেরা কোনো মতে ওটাকে বয়ে নিয়ে এলো তাঁবুতে, ধুমধাম করে মাংস রান্না করল। কিন্তু মুখে দিয়ে মন খারাপ হয়ে গেল। ওই বিশাল পাখির তেজস্বী ভঙ্গি মনে পড়ে যেতে আর খেতে পারলাম না। সেই থেকে আমার জীবনে মুরগি বন্ধ।
ওটা সত্যি মুরগি নাকি অন্য কিছু?
তুমি কখনো আফ্রিকায় গিয়েছ?
না।
বিবর্তনের নিয়ম মেনে পৃথিবীর সব প্রাণী ক্রমশ ছোট হয়ে আসছে। এই যে হাতি দেখতে পাও, এদের হাজার পুরুষ আগের চেহারাটা কল্পনা করো, পাহাড়ের মতন। সেই জন্য হাতির সঙ্গে পাহাড়ের উপমা দেওয়া হয় এখনো। কিন্তু সময় ওদের ছোট করে দিয়েছে। একটা টিকটিকি আগে কুমিরের চেয়েও বড় ছিল আকৃতিতে, মুরগির ক্ষেত্রেও তাই না হওয়াটা স্বাভাবিক। তবে আফ্রিকায় এখনো কিছু প্রাণী অতীতের ছায়া ধরে রেখেছে, ওটা মুরগি।
তাহলে কিন্তু আপনার খাওয়ার বেশ কষ্ট হবে, একেবারে ডাল ভাতের উপরেই থাকতে হবে।
কুছ পরোয়া নেই, আমার স্টকে কিছু সার্ডিন আছে, তাই দিয়ে চমৎকার ভাত খাওয়া যায়। সার্ডিনের বাটি চচ্চড়ি আর ভাত।
সার্ডিন মাছ?
ইয়েস মাই বয়, টিনে প্যাক করা, সব সময় সঙ্গে রাখি। তবে ওরা যেভাবে খায় সেভাবে নয়, মাছটাকে টিন থেকে বের করে দিশি প্রথায় বাটি চচ্চড়ি বানিয়ে নিয়ে ভাতের ওপর ঢালো। আহা!
মেজর যেন এখনই তার স্বাদ পেয়ে গেলেন। সেই সময় অমল সোমের ঘর থেকে দুজনে বেরিয়ে এলেন। অমল সোম অনুপম ত্রিবেদীর সঙ্গে ওদের আলাপ করিয়ে দিলেন। হ্যান্ডসম শব্দটা চট করে মনে এলো অর্জুনের। মিস্টার ত্রিবেদী বললেন,
আপনার কথা আমি শুনেছি অর্জুনবাবু, পরিচয় হওয়ায় খুশি হলুম। ইনফ্যাক্ট আপনারা যে আমাদের জঙ্গলে থাকবেন সেজন্য আমি গর্ববোধ করছি। শুনলাম এখানে আসার সময় নীল চ্যাটার্জির সঙ্গে আপনাদের আলাপ হয়েছে।
আলাপ? লোকটা আমাকে অপমান করেছে, একবার হাতের কাছে পেলে এমন শিক্ষা দিতাম যে বাছাধন টাইট হয়ে যেত।
দেখুন, আপনারা বেড়াতে এসেছেন, ওসব না করাই ভালো। নীল আমাদের কাছেও সমস্যা, জঙ্গলের নিয়মকানুন মানছে না, অথচ ওর বিরুদ্ধে এমন কোনো সাক্ষী জোগাড় করতেই পারিনি যে আমরা ব্যবস্থা নেব। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি যে ফুলের সন্ধানে এসেছেন তার নাম কি?
বুনো ফুল, নাম বাংলায় জানি না, তবে আমি নাম রেখেছি বিষগন্ধা।
কয়েকটা মৃত্যুর খবর আমাদের কাছেও অবশ্য এসেছে এবং সেই সব মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। আমরা এখনো পর্যন্ত কোনো কারণ খুঁজে পাইনি। জঙ্গলে মাঝে মাঝেই সংক্রামক রোগ ছড়ায় যাতে প্রাণীরা মারা যায়, তখন যে এলাকায় এটা ঘটে সেই এলাকা থেকে বন্য পশুদের সরিয়ে দেওয়া হয়, আর যাদের সরানো সম্ভব হয় না তাদের প্রতিষেধক দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই মৃত্যুগুলো ঠিক এক জায়গায় হয়নি, ঘন ঘন হয় না। আপনি যদি কোনো কারণ আবিষ্কার করতে পারেন তাহলে বিশাল উপকার হবে।
আমি প্রাণপণে চেষ্টা করব। এই অর্জুন,
নিশ্চয়ই।
আচ্ছা ঠিক আছে, আপনারা মিস্টার ব্যানার্জির জিপসিতে আসুন, আমার জিপটাকে জঙ্গলে সবাই চেনে। আমি নীলপাড়ার রেঞ্জারকে খবর পাঠিয়ে দিয়েছি, সে আপনাদের জন্য বাংলোয় অপেক্ষা করবে। আমি আগামীকাল আমার রুটিন ভিজিটে ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করে আসব।
অর্জুনের খটকা লাগল, যাওয়া হচ্ছে ফুলের সন্ধানে, ভুল করে তার কাছাকাছি চলে না গেলে বিপদ নেই। মিজার অবশ্য কয়েকটা মাস্ক নিয়ে এসেছেন যা নাকে পড়লে বিষ শরীরে ঢুকবে না। এই আবিষ্কারের সঙ্গে কোনো শত্রুপক্ষের সম্পর্ক নেই যে তাদের সঙ্গে সংঘাতে যেতে হবে বলে এই লুকোচুরির দরকার। তার মনে পড়ল, জলপাইগুড়ি থেকে আসার সময় অমল সোম বলেছিলেন এমনভাবে ঘটনাস্থলে পৌঁছতে চান যাতে স্থানীয় মানুষ তাদের সম্পর্কে কৌতূহলী না হয়। ত্রিবেদের সঙ্গে অমল সোমের কি কথা হয়েছে তা জানা না গেলেও অর্জুন অনুমান করল অনেক বড় রহস্য তাদের জন্য অপেক্ষা করে আছে। লাঞ্চ সেরে ভানু ব্যানার্জির কাছ থেকে বিদায় নিয়ে ওরা সুহাসিনী চা বাগান ছেড়ে কয়েক মিনিটের মধ্যে হাসিমারায় চলে এল। অমল সোম বসেছিলেন ড্রাইভারের পাশে, ওরা পেছনে। ভানু ব্যানার্জি কয়েকটা বড় বাক্সে চাল ডাল আনাজ দিয়ে দিয়েছেন যদি প্রয়োজনে লাগে।
অর্জুন, তুমি বাইকটাকে নিয়ে এলে ভালো করতে। আমি নিষেধ করেছি, এদিকে রাস্তায় পাথর বেশি, তাছাড়া জঙ্গলে বাইক চালালে ওখানকার বাসিন্দাদের বিরক্ত করা হবে। আমরা যে জঙ্গলে যাচ্ছি তার কোনো চরিত্র, আই মিন বিশেষত্ব আছে? হ্যাঁ, নীলগিরি খুব গভীর জঙ্গল, শোনা যায় যারা ডাকাতি করে তাদের জায়গাটা খুব প্রিয়। তবে এই সময় হাতিরা এখানে বেশি পরিমাণে রয়েছে বলে আমরা তাদের দেখা নাও পেতে পারি। এছাড়া জন্তু আছে প্রচুর। নীলগিরিতে খঞ্জন নামের এক ধরনের পাখি পাওয়া যায়, সাদা বুকের ঠিক মাঝখানে কালো চিহ্ন রয়েছে। একসময় এখানকার মানুষ ওই চিহ্নটাকে শালগ্রাম শিলা বা বিষ্ণুর প্রতীক বলে মনে করত। এছাড়া পাইথন কোবরার জন্য জঙ্গলটা একেবারেই বিখ্যাত। কার্বলিক অ্যাসিড সঙ্গে আনা উচিত ছিল।
সে কি আপনি সাপকে ভয় পান?
ঠিক ভয় নয়, তবে ঘেন্না করি। কেমন কিলবিল কিলবিল করে চলে, সাবধানে পা ফেল হে। তোমরা কেউ সারাও বলে প্রাণীর নাম শুনেছ? সারাও? নো। অর্জুন শুনেছ? ওর নেপালি নাম থর, আর বৈজ্ঞানিকরা নাম দিয়েছেন ক্যাপ্রিকর্নিস সুমাত্রেনসিস।
মেজর সঙ্গে সঙ্গে পকেট থেকে ডায়েরি বের করে নামটা লিখে রাখলেন।
এটা ছাগল আর অ্যান্টিলোপের মাঝামাঝি গোছের প্রাণী। জিম কর্বেট যাকে গোরাল বলেছেন তার সঙ্গে এই সারাওয়ের কিছু মিল রয়েছে। এদের শরীরের তুলনায় মাথা বেশ বড়, মাথা ও মুখ অনেকটা গাধার মতো, কান বড়, চোয়ালের পাশে লম্বা লম্বা চুল, উচ্চতা ওই 3 ফুটের মতো, গোল খাঁজকাটা শিং, বাঁকানো মোচার মতো,
বেশিরভাগের শরীরের রং হয় কালো আর পা মরচে পড়া লাল। ছাড়াও অদ্ভুত খাড়া পাহাড় বেয়ে স্বচ্ছন্দে ওঠানামা করতে পারে। এদের শ্রবণ শক্তি তীব্র, খোলা জায়গায় এরা বড় একটা আসে না।
আপনি এই প্রাণীটি সম্পর্কে এত জেনেছেন কেন?
জানতে তো সবসময় ইচ্ছা করে হে। আর তার উপর সারাও প্রায় লুপ্তপ্রায় না হলেও পশ্চিমবঙ্গে বিরল হয়ে এসেছে, হঠাৎ বিদেশের চাহিদা বেড়েছে যেন। এক একটি প্রমাণ সাইজের সারাও অন্তত 5 লাখ টাকায় বিক্রি হচ্ছে, এমন খবরও আমার কাছে আছে।
5 লাখ টাকা? তাহলে ওর মাংসের কেজি কত?
শুধু মাংস নয়, ওর শিং, লোম, খুর সবকিছুরই চাহিদা আছে। জার্মানির এক বৈজ্ঞানিক নাকি আবিষ্কার করেছেন, সারাওয়ের শিঙের গুঁড়ো খেলে বাত সেরে যায়। বাত হয় প্রৌঢ় বা বৃদ্ধদের। ওই বয়সী মানুষের হাতে টাকা থাকাই স্বাভাবিক। সুস্থভাবে চলাফেরা করার জন্য এইসব মানুষ দু হাতে খরচ করতে একদম রাজি।
কথাগুলো বলে আচমকা চুপ করে গেলেন অমল সোম। এক দৃষ্টিতে চা বাগান দেখতে লাগলেন। এখন জিপসি যাচ্ছে পাথর বিছানো পথ ধরে। একদিকে চা গাছগুলো গালচের মতো বিছানো, অন্যদিকে জঙ্গল। অর্জুনের মাথায় বিদ্যুৎ চলকে উঠল। অমল সোম কি এখানে সারাও এর সন্ধানে এসেছেন, না তার শিকারির তল্লাশে? স্পষ্ট বোঝা যাচ্ছে মেজরের ফুলের ব্যাপারে তিনি তেমন উৎসাহী নন, হলে এ নিয়ে আলোচনা করতেন। জলপাইগুড়ির এসপি এবং কোচবিহারের ফরেস্ট ডিপার্টমেন্টের বড় কর্তা কি জানেন অমল সোমের আসল উদ্দেশ্যটা কি? অর্জুনের খুব খারাপ লাগছিল। আজকাল অমল সোম কোনো ব্যাপারেই তার সঙ্গে আলোচনা করেন না। যেদিন থেকে সে নিজে সত্য সন্ধানে নেমে পড়েছে, সেদিন থেকেই উনি তার সঙ্গে দূরত্ব রেখে চলেছেন। অথচ ওই মানুষটিকে সে তার গুরুদেব বলে মনে করে। সে ঠিক করল নিজে থেকে না বললে একটা প্রশ্নও করবে না। বেড়াতে এসেছে, খাবে দাবে, বেরিয়ে চলে যাবে। আর মেজর যদি সাহায্য চান তাহলে ফুলের সন্ধান করবে। ওপাশে গাড়ির আওয়াজ হচ্ছিল। অর্জুন দেখল একটা নীল মারুতি ধুলো উড়িয়ে আসছে। দেখা মাত্রই তার মনে নীল চ্যাটার্জির মুখ ভেসে উঠল।
ড্রাইভার ভাই, আপনি যেমন চালাচ্ছেন তেমন চালান, সাইড দেওয়ার জন্য নিচে নেমে যাওয়ার কোনো দরকার নেই।
প্রায় মুখোমুখি ধাক্কা লাগতে লাগতে দুটো গাড়ি দাঁড়িয়ে গেল। উল্টো দিকের গাড়ি এত জোরে ব্রেক কষেছিল যে চাকার শব্দ হলো মারাত্মক। গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে চালক জিজ্ঞেস করল,
কি রে, বরাড় ইচ্ছে হয়েছে নাকি?
মৃত্যু তো আপনি ডেকে এনেছিলেন, এত ছোট রাস্তায় এত জোরে গাড়ি চালাচ্ছিলেন কেন, তার জবাবটা আগে দিন।
অর্জুন ততক্ষণে চালককে চিনতে পেরেছে। জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়ার বরেন ঘোষালের ছোট ভাই।
তা তুমি আমাকে গাড়ি চালানো শেখাচ্ছ চালু?
বয়স্কদের সঙ্গে তুমি এ ভাষাই কথা বলো বুঝি? গাড়ি সরাও, নইলে একে বলবো তোমার ওই টিনের বাক্সটাকে গুঁড়িয়ে দিতে। ড্রাইভার ভাই, আপনি ব্যাক করুন তো।
অমল সোমের হুকুম পাওয়া মাত্র ড্রাইভার বেশ কিছুটা পিছিয়ে নিয়ে গেল জিপসিটাকে।
ধাক্কা মারতে বলবেন না, আমি কখনো অমন কাজ করিনি।
কেউ চেয়ে সব ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করবেন নাকি?
সেই রকমই ইচ্ছে আছে। বেয়াদব বানরদের শিক্ষা দিতে আমার খুব ভালো লাগে। তবে তুমি যদি গাড়িটাকে এক পাশে সরিয়ে নিয়ে যাও তাহলে আলাদা কথা।
আপনি কার সঙ্গে এসব করছেন জানেন? নীল চ্যাটার্জি আমার বন্ধু।
সে আবার কে?
বুঝবেন বুঝবেন, দাঁড়ান, সবুর করুন, সব বুঝিয়ে দেওয়া হবে।
কথা শেষ করেই ওই ছোট রাস্তাতেই গাড়িটা ঘুরিয়ে নিল চালক। তারপর এক রাশ ধুলো উড়িয়ে ছুটে চলল যেদিক থেকে এসেছিল সেদিকে।
এবার নীলবাবু এসে ঝামেলা করবেন।
আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা প্রোটেক্টেড প্লেস, ঝামেলা করতে এলে তিনি বিপদে পড়বেন। তাছাড়া আমরা কোথায় যাচ্ছি তা জানতে তো সময় লাগবে।
তবে শুনেছি আমেরিকায় অল্প বয়সীরা এর চেয়েও খারাপ ব্যবহার করে।
তা করে, কিন্তু আমাদের বেশ সাবধানে থাকতে হবে।
মেজর তাঁর ব্যাগটা কোলে টেনে নিলেন, যেন সেটাই তাঁর আত্মরক্ষার অস্ত্র।
আচ্ছা মেজর, আপনি কি সঙ্গে কোনো অস্ত্র এনেছেন নাকি?
দাড়ি গোঁফের ফাঁক দিয়ে বিরাট মুখে এবার হাসি ফুটল।
সাসপেন্স।
আগের গাড়িটাকে আর দেখা যাচ্ছিল না, ধুলোর ঝড়টাও মিলিয়ে গেল। কিছুটা চলার পর অমলসোম ড্রাইভারকে বললেন গাড়ি থামাতে, তারপর মুখ ফিরিয়ে অর্জুনকে ইশারা করলেন নামতে।
এখানে আবার কি দরকার? অর্জুনের সঙ্গে একটু ব্যক্তিগত কথা বলবো।
ওরা গাড়িটা দাঁড় করিয়েছিল একটা বাঁক ঘুরে। অমলসোমের আচরণে একটুও অবাক হয়নি অর্জুন। রাস্তার একপাশে সেগুন গাছের আড়ালে পৌঁছে অমলসোম প্রশ্ন করলেন,
আমাদের নেমে আসার উদ্দেশ্য কি বলতো?
আপনি সন্দেহ করছেন যে বরেন ঘোষালের ছোট ভাই আদৌ এগিয়ে যায়নি, সে রাস্তার পাশেই কোথাও গাড়ি লুকিয়ে আমাদের পিছু নেবে বলে অপেক্ষা করছে। এখন তাকে দেখা যাবে কি, তাই তো?
ভেরি গুড। এই কাজটা তুমি হলে করতে না?
হ্যাঁ, আমার শত্রুদের ঠিকানা আমি নিশ্চয়ই জানতে চাইতাম, তবে ছেলেটাকে যেরকম নিশ্চিত দেখাচ্ছিল তাতে ও বোধ হয় নীল চ্যাটার্জিকেই সরাসরি জানাবার কথা ভাবছে।
অর্জুনের অনুমানই ঠিক ছিল। মিনিট পনেরোর মধ্যে কোনো গাড়িকে পেছনে আসতে দেখা গেল না। অগত্যা ওরা আবার জিপসি চালু করল। এখন থেকেই একপাশে চায়ের বাগান আর অন্য পাশে ফরেস্ট শুরু হয়ে গিয়েছে। ফরেস্টে ঢোকার চিহ্নিত পথে ওরা এগোল। খানিকটা যাওয়ার পর চেকপোস্ট, লোহার বড় ব্যারিকেড তৈরি করেছে। পাশের ওয়াচরুম থেকে বনরক্ষী এগিয়ে এলে ড্রাইভার পরিচয় দিল। ডিএফও সাহেব যে এখানেও খবর দিয়ে রেখেছেন তার প্রমাণ পাওয়া গেল বনরক্ষীর সন্ত্রস্ত হয়ে সেলাম করার ভঙ্গি দেখে। এখন দুপাশে ঘন জঙ্গল আর অজস্র পাখির চিৎকার। মাঝে মাঝে বানরেরা রাস্তার ধারে নির্লিপ্তের মতো বসে আছে।
আমরা বোধহয় এসে গিয়েছি বুঝলে?
চোখের সামনে চমৎকার একটা বাংলো ভেসে উঠেছে। গাড়ির আওয়াজ পেয়ে একজন সুবেশ যুবক বাংলোর সামনে এসে দাঁড়ালো। জিপসি থামতেই যুবক এগিয়ে এসে নমস্কার করল।
মিস্টার সোম?
আমি।
আসুন স্যার, বড় সাহেব জানিয়ে দিয়েছেন আপনাদের কথা। আমার নাম রঞ্জিত দত্ত, এখানকার রেঞ্জারের দায়িত্বে আছি।
অমল সোম তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবার পর একজন ব্যাগপত্র বয়ে ভেতরে নিয়ে গেল। জিপসি ড্রাইভার জিজ্ঞেস করল,
আমাকে আর কি দরকার আছে সাহেব?
না তা নেই, কিন্তু তুমি কি একা ফিরবে?
আমি লোকাল মানুষ আছি, আমার কিছু হবে না, চলি।
জিপসি চলে গেলে রঞ্জিত দত্ত জিজ্ঞেস করল,
কি ব্যাপার?
ও তেমন কিছু নয়।
দোতলায় ব্যালকনি সমেত দুটো পাশাপাশি ঘরে থাকার ব্যবস্থা, চমৎকার আয়োজন। দোতলা থেকে জঙ্গলের চেহারা আরো সুন্দর দেখাচ্ছে। সামনে খানিকটা ফাঁকা জায়গা, মনে হচ্ছিল ছুটতে ছুটতে জঙ্গল ওই ফাঁকা জায়গায় এসে হুমড়ি খেয়ে পড়েছে। পাখি ডাকছে খুব, মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে মাঝে মাঝে, কাঁঠালি চাপার গন্ধ।
এখানে একজন বাবুর্চি ও আর্দালি ২৪ ঘন্টা থাকবে, আপনাদের যা দরকার ওদের বললেই হবে। তবে আপনারা আবার সবজি আনতে গেলেন কেন? আমি তো মাছ মাংসের ব্যবস্থা করেছি।
আমাদের না লাগলে আপনার সংসারে লাগতে তো পারে নাকি?
আমি স্যার একা, কলকাতার ছেলে, জঙ্গলে চাকরি নিয়ে এখন আর শহরে ফিরতে ইচ্ছে হয় না। আপনারা চা খাবেন?
অমল সোম কাঁধ নাচালেন, তারপর পাশের ঘরে ঢুকে গেলেন। রঞ্জিত দত্ত ইশারা করতেই আর্দালি নিচে নেমে এলো।
আপনি কদ্দূর থাকেন?
হাফ কিলোমিটার দূরে। এদিকে এখন হাতির উৎপাত বেশি।
কেন?
এই সময়টা ওরা আশেপাশের গ্রামে হানা দেয় খাবারের জন্য। কেউ কেউ বাংলোর সামনেও চলে আসে কিছু পাওয়া যাবে বলে। মনে হয় ওদের দর্শন আপনারা পেয়ে যাবেন দু একদিন থাকলেই।
আপনি কখনো আফ্রিকান হাতি দেখেছেন?
না তো।
তাদের কাছে ভারতীয় হাতিকে শিশু মনে হবে। বাই দ্য ওয়ে মিস্টার দত্ত, আপনি যখন এখানকার রেঞ্জার তখন নিশ্চয়ই আপনার কাছে জঙ্গলের একটা ম্যাপ পাওয়া যাবে।
ম্যাপ আছে, সেটা দেখতে আমার অফিসে যেতে হবে, দেওয়ালে টাঙানো তো খুলে আনা যাবে না।
আপনি এখানে কতদিন আছেন?
আট মাস।
এমন কোন ফুলের সন্ধান পাননি যার গন্ধ নাকে গেলে মানুষ মরে যেতে পারে, মানে কিলার ফ্লাওয়ার?
না, অবশ্য ঘুম থেকে সান্দাকফু যাওয়ার পথে বিবেকভঞ্জ নামে এক জায়গার কথা শুনেছি। সেখানে খানিকটা জায়গা জুড়ে যখন ফুল ফোটে তখন বাতাসে অক্সিজেন কমে যায়, ওই ফুল নাকি অক্সিজেন শুষে নেয়। ফুলটার নাম লোকেতি।
আচ্ছা মিস্টার দত্ত, এই জঙ্গলে স্বাধীনভাবে ঘোরাঘুরি করা যাবে?
না করাই ভালো। হঠাৎ যদি কোনো হিংস্র জন্তুর সামনে পড়ে যান তাহলে বিপদ হবে। আপনারা যখন ঘোরাঘুরি করতে চান বলবেন, আমি সঙ্গে গার্ড দিয়ে দেব। আচ্ছা, আমি কি এখন একটু অফিসে যেতে পারি? অনেক কাজ ফেলে এসেছি আর কি।
মেজর তৎক্ষণাৎ মাথা নাড়লেন। ভদ্রলোক একবার অমল সোমের ঘরের দিকে তাকিয়ে নিচে নেমে গেলেন। একটু পরে তাকে সাইকেলে চেপে উল্টো দিকের জঙ্গলে মিলিয়ে যেতে দেখা গেল। আধ কিলোমিটার দূরত্ব এমন কিছু বেশি নয়। অমল সোম তাঁর ঘরে বসেই চা খেলেন। বারান্দার বেতের চেয়ারে বসে মেজর বললেন,
আমি লক্ষ্য করেছি অর্জুন, তোমার দাদার মধ্যে একটু রোমান্টিক ব্যাপার নেই। এই জঙ্গলে এসে কেউ কি করে ঘরে বসে থাকে? আমার তো ইচ্ছে করছে এখনই বেরিয়ে পড়ি।
যাবেন?
যেতে পারি, তবে প্রথম দিন তো বেশি দূর না যাওয়াই ভালো। ওই রেঞ্জার ছোকরার অফিস থেকে একটু ঘুরে আসা যাক বরং। চলো, ম্যাপটা নোট করে নেওয়া যাবে।
মেজর উঠে দাঁড়ালেন। বেরোবার আগে অর্জুন অমল সোমের দরজায় যেতে তিনি বললেন,
ঘন্টা দুয়েকের মধ্যে ঘুরে এসো। কিন্তু
নিচে নেমে মেজর বললেন,
সাসপেন্সটা এবার ভাঙি, দাঁড়াও আর একটু এগিয়ে যাই। আর দালিটা বারান্দা থেকে আমাদের লক্ষ্য করছে।
অর্জুন মুখ ঘুরিয়ে দেখল লোকটাকে, আদৌ কোনো মতলব আছে বলে মনে হল না। গাড়ি চলার পথ ছেড়ে মেজর জঙ্গলে ঢুকলেন। গা ছাড়া ছাড়া গাছগাছালি, পাতা মাড়িয়ে হাঁটা যায়।
এখানে ঢুকলেন কেন?
গায়ের পাশে গাছ না থাকলে জঙ্গলে হাঁটার থিম থাকে না। তার ঠোকরা ডাকছে, শুনতে পাচ্ছ? এরকম একটা ছন্দ আছে না? এইবার দেখো।
মেজর বুক পকেট থেকে একটা পেন বের করলেন, মোটা ডট পেন।
এটা কি
পেন?
ঠিকই, কিন্তু এ পেন অর্ডিনারি নয়। দাঁড়াও।
মেজর মুখ ঘুরিয়ে চারপাশে তাকালেন। কিছুটা হাঁটার পর গাছের পাতায় সরসর শব্দ বাজল। ওরা দাঁড়িয়ে দেখার চেষ্টা করল। পাতার স্তূপ রয়েছে যেখানে, শব্দটা সেই স্তূপের মধ্যে ঢুকে পড়েছে।
এই পেনে টর্চের মতো একটা সুইচ আছে, দেখতে পাচ্ছ?
হ্যাঁ পাচ্ছি।
এবার ওই পাতাগুলোর দিকে টিপ করে সুইচটা টিপলাম।
কথা বলা মাত্র মেজরের আঙুল সুইচটাকে সরাতেই পাতাগুলোয় আগুন জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে একটা বড়সড় গিরগিটি লাফিয়ে উঠেই পড়ে গেল আগুনে।
এই সরি সরি সরি, আমি সাপ ভেবেছিলাম।
অর্জুন দ্রুত এগিয়ে গিয়ে সেটাকে নেভাবার চেষ্টা করল। মেজর এসে পা লাগাতে আগুন নিভে গেল। এখন উৎকট ধোঁয়া চারপাশে ছড়াচ্ছে।
এ তো একবারে সাংঘাতিক জিনিস মেজর।
হ্যাঁ হে, আমার এক বন্ধু মাইকেল এটা উপহার দিয়েছে। এর রেঞ্জ কমসে কম 20 মিটার। পুরো টিপলে একটা হাতির শরীরের অনেকটা জ্বলে যাবে। অথচ পকেটে রাখলে কেউ বুঝতেই পারবে না এটা কি বস্তু। একবার ট্রাই করে দেখবে নাকি?
না না থাক, দেখলাম এই অনেক। চলুন, আলো পড়ে আসছে।
ওরা জঙ্গলের ভেতর দিয়ে চলেছিল, হঠাৎ বাইকের আওয়াজ কানে এলো। বেশ জোরে বাইকটা ছুটে গেল পাশ দিয়ে।
জঙ্গলের ভেতর এমন উৎকট শব্দ করে বাইক চালাচ্ছে? ওর পানিশমেন্ট হওয়া উচিত। ননসেন্স।
কিছু দূর যাওয়ার পর গাছ ভাঙা শব্দ পেল এবং তারপরেই ক্যানেস্তারা বাজার আওয়াজ। বেশ কিছু লোক একসঙ্গে চেঁচাচ্ছে।
মেজর ফিরে চলুন।
কেন?
মনে হচ্ছে কোনো বন্য জন্তু এদিকে এসে পড়েছে। ওদিকে আর নাই কোনোই ভালো।
সঙ্গে সঙ্গে মেজর জঙ্গল ছেড়ে রাস্তায় পা বাড়ালেন। এবার পটকা ফাটার আওয়াজ এল, আর তার সঙ্গেই অর্জুন দেখতে পেল ওদের। গোটা তিনেক হাতি জঙ্গল ছেড়ে দাঁড়িয়েছে রেঞ্জারের অফিসে যাওয়ার পথে। অন্তত 100 গজ দূরে দাঁড়িয়ে তাদের দেখছে একরোখা ভঙ্গিতে। তখনই একজন আহত লোক পাশের গাছপালার মধ্যে দিয়ে ছিটকে রাস্তায় উঠে পালাও পালাও চিৎকার করে সামনের দিকে ছুটে গেল। বেগতিক দেখে ওরাও দৌড়ল। মেজর ভারী শরীর নিয়ে তাল রাখতে পারছিল। বাংলোর কাছাকাছি পৌঁছে অর্জুন দেখল পেছনে মেজর নেই।
মেজর?
অদ্ভুত শব্দটা কানে আসতেই মেজর দাঁড়িয়ে গেলেন। শব্দটা অনেকটা শীষের মতো, একটানা কিছুক্ষণ বেজে থেমে যাচ্ছে। পৃথিবীর অনেক জঙ্গলে মেজর ঘুরেছেন, সে তুলনায় ডুয়ার্সের এই জঙ্গল কিছুই না। গাছগুলো তেমন ঘন নয়, হিংস্র প্রাণী নেই বললেই চলে। নেহাত কপালে লেখা না থাকলে বুড়ো বাঘ বা গন্ডারের দর্শন পাওয়া যায় না। অর্জুনের সঙ্গে দৌড়তে দৌড়তে আছাড় খেয়ে পড়েছিলেন তিনি, ভেবেছিলেন হাত পা ভেঙেছে। কিছুই হয়নি টের পেয়ে মনে হল জঙ্গলটা একবার দেখে নেওয়া যাক। এই জঙ্গলের কোনো এক বিশেষ জায়গায় সেই বিষফুল ফোটে। জঙ্গলের ভেতর গাড়ি চলার পথ ধরে দুর্বৃত্তরা এখন যতই ছোটাছুটি করুক তার নাগাল পাবে না। শীষের আওয়াজ লক্ষ্য করে মেজর এগোলেন। শব্দটা বাড়ছে, স্পষ্ট হচ্ছে, অর্থাৎ কাছাকাছি শব্দের উৎস আছে। মেজর সতর্ক হলেন। পায়ের তলায় বুনো ঘাস আর শুকনো পাতার ছড়াছড়ি। হঠাৎ শব্দটা থেমে গেল, যেন তাকে দেখতে পেয়েই থামল। মেজর স্থির হয়ে দাঁড়ালেন। হঠাৎ একটা ঝটপট শব্দ হল, একটা ছোট হরিণ ছুটতে ছুটতে গাছের নিচে এসে দাঁড়াল। মেজরের মাত্র হাত আটেক দূরে দাঁড়িয়ে সে অবাক চোখে তাকাল। বড় মায়া লাগলো ওকে দেখে। একটা কালো গাছের গুঁড়ির পাশে হরিণটা দাঁড়িয়ে তাকে দেখছিল। মেজর জিভে শব্দ করতেই হরিণটা গাছের দিকে সরে গেল এবং তখনই ঘটনাটা ঘটে গেল। গাছের শরীর আচমকা চওড়া হয়ে হরিণটাকে ঢেকে ফেলল। ছোট্ট প্রাণীটির শরীর মুহূর্তেই কালো হয়ে গেল। একটু ঝটপটানির সময় বিচ্ছিন্ন হল গাছ, কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য। আবার তা জোড়া লেগে গেল গাছের গায়ে। শুধু গুঁড়ির কাজটা ফুলে রইল হরিণের শরীরের জন্য। এরকম বিস্ময়কর ব্যাপার এই জঙ্গলে ঘটতে পারে মেজর কল্পনাও করেননি। শুধু এই জঙ্গলে কেন, পৃথিবীর কোথাও কোনো গাছ শরীর বাড়িয়ে হরিণের বাচ্চাকে খেয়ে নিতে পারে তা কেউ কি কখনো বিশ্বাস করবে? ঝটপটানির সময় গাছ যখন বিচ্ছিন্ন হয়েছিল তখন অংশটিকে কয়েক মুহূর্তের জন্য নড়তে দেখেছিলেন তিনি। এখনো মনে হচ্ছে জায়গাটা নড়ছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে একটু দূরত্ব রেখে দাঁড়িয়ে তার চোখ চড়ক গাছ হয়ে গেল। গাছ নয়, গুঁড়িটার অনেকটা জুড়ে রয়েছে বিশাল বিশাল কালো পিঁপড়ে। গায়ে এমন চাপ বেঁধে রয়েছে সামান্য দূর থেকেও তাদের আলাদা করে চেনা যাচ্ছে না। মাংস খেকো পিঁপড়ে, এদেরই এক স্বজাতি আফ্রিকার জঙ্গলে কয়েক ঘন্টার মধ্যে একটা হাতির বাচ্চাকে সাবাড় করে দিতে পারে। কিন্তু তারা থাকে ঢিপির মধ্যে লুকিয়ে। এভাবে গাছের শরীরে লেপটে ঝুলে থেকে শিকারের জন্য অপেক্ষা করার বুদ্ধি তাদের নেই। যত ছোটই হোক, হরিণটা পিঁপড়েগুলোকে নিয়ে ছুটে দূরে চলে যেতে পারল না। অর্থাৎ চট জলদি মেরে ফেলার কায়দা পিঁপড়েগুলো জানে। এখন দল বেঁধে হরিণটাকে খেয়ে নিচ্ছে ওরা। হয়তো আগামীকাল কিছু হাড় খুঁজে পাওয়া যাবে ওখানে। মেজর গাছটার আশেপাশে কোনো পুরনো হাড় দেখতে পেলেন না। তিনি রুমালে মুখ মুছলেন। হরিণটার বদলে তিনি যদি গাছটার পাশে দাঁড়িয়ে বিশ্রাম নিতেন, পিঁপড়ের বিষ যদি তাকে অসার করে দিত, তাহলে তিনি কিছুই করতে পারতেন না। অর্জুনের হাড়গোড় দেখে কি তাকে চিনতে পারত? সন্তর্পণে জায়গাটা এড়ালেন তিনি। এমন তো হতেই পারে, পিঁপড়েগুলো এক জায়গায় রোজ থাকে না। খানিকটা যাওয়ার পর একটা পরিষ্কার গাছের গোড়ায় কিছু হাড় পড়ে থাকতে দেখে তাঁর ধারণা সত্যি বলে প্রমাণ পেলেন। তিনি ঠিক করলেন কাল সকালে ক্যামেরা নিয়ে এসে ছবি তুলবেন এবং একটা শিশিতে কয়েকটা জ্যান্ত পিঁপড়ে ধরে নিয়ে যাবেন প্রমাণ হিসেবে। বিকেল ফুরিয়ে যাচ্ছে, জঙ্গলে অন্ধকার খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মেজর বুঝলেন এবার তাকে ফিরতে হবে। যত হালকা জঙ্গলই হোক না কেন, রাত নামলে তার চেহারা বদলে যায়। কিন্তু কিছুটা পথ হাঁটার পর তার মনে হল বাংলোর দিকে তিনি যাচ্ছেন না। তখন কোন পথে এদিকে চলে এসেছেন তা যেন ঠাউর করতে পারছেন না। এবং তখনই তিনি ডালপালা ভাঙার শব্দ পেলেন। দিনের আলো প্রায় নিভু নিভু। অভিজ্ঞতা থেকে মেজর বুঝলেন ওই শব্দ হাতি কিংবা বাইসন ছাড়া কেউ হতে পারে না। এই জঙ্গলে গন্ডার আছে কিনা জানা নেই। তিনি দৌড়তে লাগলেন। ভারী শরীর নিয়ে কিছুক্ষণ ছোটার পর দম নেওয়ার জন্য দাঁড়ালেন মেজর। এই জঙ্গলে দ্রুত ছোটাও সম্ভব নয়, কিন্তু এতেই তাকে জোরে জোরে নিঃশ্বাস নিতে হচ্ছিল। সেটা স্বাভাবিক হতে না হতেই অদ্ভুত একটা মিষ্টি গন্ধ নাকে এলো। সঙ্গে সঙ্গে মেজরের মাথা ঝিমঝিম করতে লাগল, শরীরে সেই ভাবটা ছড়িয়ে যাচ্ছিল। মেজর দ্রুত পিছু হটতে লাগলেন। যখন গন্ধটা আর নাকে নেই, তখন উবু হয়ে বসে পড়লেন তিনি। এখন চারপাশে পাখির চিৎকার ছাড়া কোনো শব্দ নেই। ধাতস্থ হতে বেশ কিছুটা সময় লাগল। উঠে দাঁড়িয়ে মেজর উত্তেজিত হলেন। তার মনে হল তিনি পেয়ে গেছেন। যে খবর বিদেশি কাগজে ছাপা হয়েছিল তা মিথ্যে নয়। ওই গন্ধের বৃত্ত থেকে তিনি যদি সরে না আসতেন, তাহলে তাঁর মৃতদেহ আজ রাত্রেই জানোয়ারের খাবার হয়ে যেত। ওই বিষফুল অবশ্যই ওখানে আছে। তিনি জায়গাটা চেনার চেষ্টা করলেন। অন্ধকার এখন বেশ জমজমাট, তবু একটা পাতাহীন গাছকে তিনি চিহ্ন হিসেবে ঠিক করলেন। কাল দিনের আলো ফুটলেই এদিকে চলে আসতে হবে। মেজর পা বাড়ালেন। ওদিকে রেঞ্জার ততক্ষণে লোকজন জোগাড় করে ফেলেছেন। মেজর স্বীকার করলেন মাঝে মাঝেই দুর্বৃত্তরা জঙ্গলে হানা দেয়। তাদের এত আধুনিক অস্ত্র থাকে যে বাধা দেওয়ার সাহস তারাও পান না। আর এই লোকগুলোর পেছনে এদিকে কিছু ক্ষমতাবান মানুষ আছেন বলেই পুলিশও তেমন সক্রিয় নয়। কিন্তু মেজরের সন্ধানে তখনই একটা অভিযান সংগঠিত করতে তৎপর হয়েছেন রেঞ্জার। জঙ্গলে ভয়াবহ ঘটনা যে ঘটবে না তা কেউ জোর দিয়ে বলতে পারে না। অর্জুন খুব নার্ভাস হয়ে পড়েছিল সন্ধে নামতেই। রাত্রে মেজরের পক্ষে পথ চিনে আসা আরও দুরূহ হবে। অমল সোম গম্ভীর হয়ে বেতের চেয়ারে বসেছিলেন।
নিমটি এস্টেট এখান থেকে কত দূর?
মাইল দশেক।
আগামীকাল সকালে সেখানে যাওয়া যাবে?
নিশ্চয়ই, কাউকে খবর পাঠাতে হবে।
পাঠানোটা ভদ্রতা। মিসেস ব্যানার্জি নামে এক ভদ্রমহিলা বোধহয় ওই চা বাগানের মালিক, আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই।
ঠিক এই সময়ে জঙ্গলের ভেতর গাড়ির আওয়াজ পাওয়া গেল। সন্ধে নেমে গেলে শুধু সরকারি অফিসার ছাড়া গাড়ি নিয়ে জঙ্গলে কেউ আসেন না, ঢোকার ব্যাপারে বিধিনিষেধ আছে। রেঞ্জার উৎসুক হয়ে তাকালেন। ডিএফও সাহেব আসতে পারেন, কিন্তু বাঘ ঘুরে যে গাড়ি দুটোকে আসতে দেখা গেল তার প্রথমটা নীল জিপসি। গাড়ি দুটো দাঁড়িয়ে গেল বাংলোর সামনে। দরজা খুলে গাড়ির ড্রাইভার চিৎকার করে উঠল,
এই কে আছিস, সামনে আয়।
অর্জুন উঠে দাঁড়াচ্ছিল, তাকে ইশারায় বসতে বলে রেঞ্জার এগিয়ে এলেন।
বলুন।
ও তুমি এখানে? তা চাঁদু হঠাৎ ডানা গজাল কেন?
আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না।
বোঝাবো, যে লোকগুলো আজ এসছে তারা কোথায়?
ওরা আমাদের বড় সাহেবের গেস্ট।
ঘোষ্ট করেছিল দেবো। হ্যাঁ,
অমল সোম উঠে রেলিং এর পাশে দাঁড়ালেন।
শোন, এই এলাকা আমার, এখানে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে। নতুন লোকেদের আমি প্রথমবার একটা সুযোগ দিই, এরপর কেউ যদি আমার কোনো লোককে অপমান করে তাহলে তাকে এমন শাস্তি দেব যে বাছাধন উঠে দাঁড়াতে পারবে না। কান খাড়া করে শুনে নে তোরা।
নীল চ্যাটার্জি ইশারা করতে পেছনের গাড়িটা বেরিয়ে গেল। ওই গাড়ি যে জলপাইগুড়ির বরেন ঘোষালের ছোট ভাই চালাচ্ছে তা বুঝতে অসুবিধা হল না।
এখানে কেন এসছে ওরা?
বেড়াতে, বললাম তো বড় সাহেবের কেস্ট। ওরা
বেড়াবার জায়গা পেল না। আমার সঙ্গে যারা লাগে না তাদের প্রথমবার সতর্ক করি, দ্বিতীয়বারে ঠাকুরদার নাম বলিয়ে দিই, তৃতীয়বারে বাবার নাম, আর চতুর্থবারে নিজের। প্রথমবার হয়ে গেল আজ।
গাড়িতে উঠে বসল নীল চ্যাটার্জি, তারপর গাড়ি ঘুরিয়ে যেমন এসেছিল তেমন বেরিয়ে গেল। রেঞ্জার উঠে এলো উপরে।
সরি স্যার, বুঝতেই পারছেন কি অবস্থায় আছি।
ছেলেটা আপনার সঙ্গে ওরকম ব্যবহার করলো, আপনি কিছু বলতে সাহস পেলেন না? একজন সরকারি কর্মচারী হিসেবে আপনি কি কিছুই করতে পারেন না?
আমি বড় সাহেবকে বলেছি, থানায় জানানো হয়েছে, কিন্তু থানা যদি অ্যাকশন না নেয় তাহলে তো আমরা অসহায়। শুধু শুধু আপনাকে অপমান করে গেল, বড় সাহেব জানলে আমার মুখ দেখানোর উপায় থাকবে না।
অমলদা, আপনি চুপ করে রইলেন।
কথা বলার সময় তখন ছিল না অর্জুন, উন্মাদের হাতে অস্ত্র থাকলে তাকে এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
স্যার, আপনারা নিমটি অ্যাস্টেটে যেতে চাইছিলেন না, ওখানেই নীলবাবু থাকেন।
একদম ঠিক, সেই জন্যই তো যাচ্ছি, আর দেরি করবেন না, বেরিয়ে পড়ুন।
বাংলোর বাইরে এখন ঘন অন্ধকার, গোটা দুয়েক টর্চ, চারজন বনকর্মী যাদের হাতে অস্ত্র বলতে লাঠি জঙ্গলে ঢুকল। অর্জুন রেঞ্জারের সঙ্গে হাঁটছিল।
লোকটা সবার সঙ্গে এরকমই অসভ্য ব্যবহার করে।
হ্যাঁ, তবে যেখানে স্বার্থ থাকে সেখানে যথেষ্ট ভদ্রলোক। আসলে কি করে জানি না, ও কয়েক বছরের মধ্যে প্রচণ্ড প্রভাবশালী হয়ে পড়েছে, কেউ ঘাঁটাতে সাহস পায় না। চাকরির জন্য আমি বনে বাজারে পড়ে আছি, ও ইচ্ছে করলেই আমার বারোটা বাজিয়ে দিতে পারে।
এই নীল চ্যাটার্জি কি শুধু চায়েরই ব্যবসা করে?
ওর যে কিসের ব্যবসা নেই সেটাই বোঝা মুশকিল।
রেঞ্জারের নির্দেশে কর্মীরা চিৎকার করতে লাগল, টর্চের আলো গাছেদের গায়ে গায়ে ধাক্কা খাচ্ছিল।
মেজর, মেজর, শুনছেন?
কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। হঠাৎই গাছের আড়াল থেকে একটা লোক বেরিয়ে এলো, টর্চের আলো তার উপর পড়তেই লোকটা চট করে আড়ালে চলে গেল।
ওখানে
আপনারা যাকে খুঁজছেন তিনি বোধহয় ওপাশের গর্তে পড়ে আছেন।
তুমি কে?
কোনো উত্তর এলো না।
ধরো তো লোকটাকে।
কিন্তু টর্চের আলোয় লোকটাকে খুঁজে পাওয়া গেল না। রাতের অন্ধকারে কাছাকাছি গা ঢাকা দিয়ে থাকলেও হদিশ পাওয়া সম্ভব নয়। লোকটা জঙ্গলে আনাড়ি নয়।
অদ্ভুত ব্যাপার, অন্ধকারে চিনতে পারলাম না, কিন্তু কিন্তু রাত বিরেতে জঙ্গলে ঘুরে বেড়ানোর মতো লোক তো এই অঞ্চলে নেই।
অর্জুনের মাথায় তখন মেজরের চিন্তা। সে রেঞ্জারকে বলতেই মেজরকে খুঁজে বের করতে আর সময় লাগল না। শুকনো পাতায় ভর্তি একটা গর্তে মেজর পাশ ফিরে শুয়ে আছেন। টর্চের আলোয় মনে হচ্ছিল আরামে ঘুমোচ্ছেন, কিন্তু তিনি যে অজ্ঞান হয়ে আছেন সেটা পরে বোঝা গেল। বনকর্মীরা ধরাধরি করে ওকে বের করে নিয়ে এলেন। অর্জুন মুখের কাছে হাত নিয়ে গিয়ে বুঝল নিঃশ্বাস পড়ছে। বিস্তর ডাকাডাকির পর মেজর চোখ খুললেন, কিন্তু তার কথা বলার সামর্থ্য ছিল না। বনকর্মীদের সাহায্যে ওকে জঙ্গল থেকে বের করে নিয়ে এসে বাংলোর বিছানায় শুয়ে দেওয়া হল।
আচ্ছা, এখানে ডাক্তার পাওয়া যাবে না?
আশেপাশের প্রতিটা চা বাগানে একজন করে ডাক্তার আছেন, কিন্তু এই রাত্রে তারা কেউই আসবেন না। আপনি যদি চান তাহলে গাড়ি বের করে ওকে হাসপাতালে নিয়ে যেতে পারি। শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই, কিছু হলে হার্টের ব্যাপার হতে পারে।
কই, একটু একটু দেখি।
অমল সোম ও নাড়ি পরীক্ষা করলেন।
খুব দুর্বল লাগছে, একটু গরম দুধ খাইয়ে দিলে কাজ হতে পারে।
গরম দুধ পেতে অসুবিধে হল না, বাবুর্চি এনে দিতে অর্জুন একটু একটু করে মেজরকে খাইয়ে দিল।
একে এবার ঘুমোতে দাও।
একজনকে অপেক্ষা করতে বলে রেঞ্জার বাকি বনকর্মীদের ছেড়ে দিলেন। দোতলার বারান্দায় দাঁড়িয়ে রেঞ্জার বললেন,
ভদ্রলোক অজ্ঞান হয়ে পড়ে রইলেন, আর সে খবরটা দিয়ে গেল ভূতের মতো একজন। না হয় বুঝলাম, চুরি টুরির ধান্দায় লোকটা জঙ্গলে ঢুকেছিল, কিন্তু আমাদের খবর দেওয়ার গরজ তো হওয়া উচিত নয়।
হ্যাঁ, এই ব্যাপারটা বড্ড অদ্ভুত। তবে অপরাধীদের মনেও মাঝে মাঝে বিবেক জেগে ওঠে। জেল পালানো অথবা গ্রেপ্তার এড়ানো অপরাধীদের কাছে এই জঙ্গল তো লুকিয়ে থাকার পক্ষে দারুণ জায়গা।
কিন্তু মেজর তো অজ্ঞান হয়ে যাওয়ার মতো ভীরু নন।
সেটা উনি জেগে না উঠলে বোঝা যাবে না জানো। যাকে রাত হয়েছে, এবার খেয়ে নাও। রেঞ্জার সাহেব, আপনিও এখানে খেয়ে যাবেন নাকি?
না না, আমি এবার চলি।
বাবুর্চি, সাহেবদের খানা লাগাও।
বাবুর্চি বারান্দার এক কোণে দাঁড়িয়েছিল, আদেশ পাওয়া মাত্র নিচে নেমে গেল।
কাল সকাল 8টায় গাড়ি পাঠাই।
বেশ।
ঠিক তখনই চিৎকার শোনা গেল, বাবুর্চি চেঁচাচ্ছে। রেঞ্জারের পেছনে পেছনে ছুটে গেল অর্জুন। কিচেনের দরজা খোলা, বাবুর্চি তাদের দেখে হাউমাউ করে বলল,
কিসিনে খানা চুরি কর লিয়া সাহেব, সবজি রুটি সব লে লিয়া।
কিচেনের পেছন দিকে জানলা খোলা, রেঞ্জার জানলা দিয়ে টর্চের আলো ফেলতে কাউকে দেখা গেল না। এক চিলতে মাঠ, মাঠের পর জঙ্গল। বাবুর্চি যে পাত্রে রুটি রেখেছিল তার ঢাকনা এক পাশে পড়ে রয়েছে, অর্ধেক রুটি নেই, সঙ্গে নেই সবজির বড় বাটি। অথচ চিকেনে হাত দেয়নি চোর।
এ তো দেখছি ভেজিটেরিয়ান চোর। তুমি দরজা বন্ধ করে যাওনি? ঠিক আছে, যা আছে তাই সাহেবদের দিও।
রেঞ্জার বেরিয়ে গেলেন। খাওয়া দাওয়া শেষে বিছানায় শুয়ে ইপাশ ওপাশ করতে করতে অর্জুনের মনে পড়ে গেল, সুন্দর এখন জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে। পার্বতী বড়ুয়া বলেছিলেন এদিকের জঙ্গলে ফল নেই, মাটি খুঁড়ে কিছু অবশ্য পাওয়া যায়। সুন্দরকে খাদ্য সমস্যায় পড়তে হবে, এই চোর সুন্দর নয় তো? সে তার কণ্ঠস্বর মনে করার চেষ্টা করল। একদিনই সুন্দর তার সঙ্গে কথা বলেছে, স্বর মনে রাখা অসম্ভব। কিন্তু সুন্দর কি অত দূর থেকে এখানে চলে এসেছে পায়ে হেঁটে? আর এই এলাকাটা তো নীল চ্যাটার্জির বাগানের কাছে, সুন্দরের পক্ষে তো দূরত্ব বাড়ানোই স্বাভাবিক। নীলের কাছাকাছি জঙ্গলে এসে থাকবে কেন? এই সময় মেজর পাশের খাটে ঘুমিয়ে ঘুমিয়ে কিছু একটা যেন বললেন।
মেজর, কিছু বলবেন?
মেজরের মাথায় কে মারল, কেনই বা মারল?
শুনছিলে ফুলে বিষের গন্ধ উপন্যাসের প্রথম পর্ব। কাহিনী সমরেশ মজুমদার, গল্প পাঠে দীপাঞ্জন ঘোষ ওরফে দীপ। অর্জুনের চরিত্রে ছিলাম আমি অনুভব, মেজরের চরিত্রে ছিল সায়নদীপ, অমল সোমের চরিত্রে ছিলেন রাজীব চ্যাটার্জি, সুন্দরের চরিত্রে ছিল রক্তিম, এপি রায়ের চরিত্রে ছিল অভিযান, নীল চ্যাটার্জির চরিত্রে ছিল রণদীপ, হরপ্রসাদ সেনের চরিত্রে ছিল শান্তম, ভানু ব্যানার্জির চরিত্রে ছিল ইন্দ্রনীল, বৃন্দাবনের চরিত্রে ছিল অর্ণব, পার্বতী দিদিমণির চরিত্রে ছিল অধ্যায়, ঘোষালের চরিত্রে ছিল কুন্তল, মিস্টার ত্রিবেদীর চরিত্রে ছিল স্নেহাদ্রি, রঞ্জিত দত্তর চরিত্রে ছিল আসঞ্জন এবং অন্যান্য চরিত্রে ছিল পার্থ এবং রক্তিম। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি করেছে অভ্র, নির্দেশনায় ছিলাম আমি অনুভব, গল্পটির নাট্যরূপ করেছে নীল এবং অনুভব, পোস্টার ডিজাইনিং প্রীতম দেব। আমাদের আজকের প্রকল্পে পাশে থাকার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ লেখক কন্যা শ্রীমতী দোয়েল মজুমদারের কাছে। তাহলে কেমন লাগলো প্রথম পর্ব জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, সবার সঙ্গে প্লিজ শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনো না করে থাকলে, আর অবশ্যই হাইপ বাটনটা প্রেস করে প্লিজ আমাদের ভিডিওটা হাইপ করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। টাটা।